This track was downloaded from FusionBD.com.
FM 89.2.
কে কে হাসে শিউলি
এবার কুয়াশায় শুনলেন রোমাঞ্চকর এক কাহিনী আজ রাত 11টার খবরের পর শুধুই এবিসি রেডিওতে স্বাগত এফ এম 89.2 অর্থাৎ এবিসি রেডিওতে এবং চলে এসেছি শারমিন কুয়াশায় সবাইকে ভয় দেখাতে না ভয় দেখাতে না রহস্য এবং ভয়ের আয়োজন নিয়ে প্রতি সোমবার রাতের মতো আজকেও আর আজকেও রয়েছে প্রতিবারের মতন শুরুতেই একজন বিখ্যাত সাহিত্যিকের গল্প অবশ্য প্রতি সপ্তাহে যে বিখ্যাত বিশ্ববিখ্যাত কোন সাহিত্যিকের গল্প থাকে তা নয় আমাদের শ্রোতাদের পাঠানো গল্পও থাকে কিন্তু আজকে রয়েছে একজন অতি বিখ্যাত লেখকের গল্প যা প্রায় সপ্তাহে আমরা তার গল্প শুনে থাকি তো ঠিক আছে গল্পে যাবার আগে জানিয়ে দিচ্ছি একটি কাজের খবর সেটা হচ্ছে এই ওয়ার্ল্ড কাপ সিজনে ব্রাজিল ও আর্জেন্টিনার সাথে এবার খেলা যাবে রিচার্জও গ্রামীণ ফোন প্রিপেইড নম্বরে 28 টাকা বা 58 টাকা রিচার্জ করলেই থাকছে 100% বোনাস আর রিচার্জের পর ফেভারিট টিমকে সাপোর্টের জন্য SMS পাঠাতে হবে 828 নম্বরে ব্রাজিলের জন্য বি এবং আর্জেন্টিনার জন্য এ লিখতে হবে আর টপ 11 সাপোর্টার্স পাবেন ওয়েস্ট ইন্ডিজ ডিনারের সুযোগ ডিটেইল জানতে হলে ভিজিট করতে হবে www.graminphone.com এই ঠিকানায় আজকে আমরা শুরুতে যে গল্পটা শুনব সেটা হচ্ছে অঙ্ক স্যার গোলাপি বাবু আর টিপু সত্যজিৎ রায় লেখা একটি গল্প আর গল্পটি পড়ে শোনাবে সেতু আর আমার সঙ্গে যারা আছেন তারা আমাকে লিখে পাঠাতে পারেন যে কোনো মোবাইল থেকে 2221 এই নম্বরে এবং আর জি শারমিনের ফ্যান পেজ রয়েছে সেখানেও আপনি লিখতে পারেন এবিসি রেডিওর ফ্যান পেজও আপনি লিখতে পারেন আর যারা লগ ইন করে শুনছেন বা শুনতে চান যাদের কাছে হাতের কাছে মোবাইল অথবা রেডিও নেই কিন্তু কম্পিউটার আছে বা ল্যাপটপ আছে তারা এবিসি রেডিও bd.fm এ লগ ইন করে আপনারা সেখান থেকে শুনতে পারেন সেখানে আর্কাইভ আছে সেখান থেকে পরেও ডাউনলোড করে আপনারা কুয়াশার প্রতিটি এপিসোড শুনতে পাবেন অন্যান্য আয়োজনও শুনতে পাবেন আর ইতিমধ্যে অনেকে লিখেও ফেলেছেন আমাকে আরো লিখতে থাকুন কিন্তু সময় এখন হাতে নেই আমরা শুরুতেই প্রথম গল্পটি অর্থাৎ সত্যজিৎ রায়ের লেখা অঙ্ক স্যার গোলাপি বাবু আর টিপু এই গল্পটি শুনবো এর প্রথম অংশ এখন শুনবো অর্থাৎ প্রথম পর্বটি শুনবো তারপর ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরে এসে আমরা বাকি পর্বটি শুনবো সঙ্গেই থাকবেন
ভূগোলের বইটা বন্ধ করে ঘড়ির দিকে তাকাল 47 মিনিট পড়া হয়ে গেছে এক টানা এখন 3:13 এবার যদি ও একটু ঘুরে আসে তাহলে ক্ষতি কি ঠিক এমনই সময় তো সেদিন লোকটা এসেছিল সে তো বলেছিল টিপুর দুঃখের কারণ হলে তবে আবার আসবে তাহলে কারণ তো হয়েছে বেশ ভালো রকমই হয়েছে যাবে নাকি একবার বাইরে না মা বারান্দায় বেরিয়েছেন কিসের জন্য জানি হুশ করে একটা কাক তাড়ালেন এক্ষুনি তারপর ক্যাচ শব্দটায় মনে হলো বেতের চেয়ারটায় বসলেন বোধহয় রোদ পোয়াচ্ছেন আরো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে লোকটার কথা মনে পড়ছে টিপুর এমন লোক টিপু কোনো দিনও দেখেনি ভীষণ বেটে গোফদারি নেই কিন্তু বাচ্চা নয় বাচ্চাদের এমন গম্ভীর গলা হয় না তাহলে লোকটা বুড়ো কি সেটাও টিপু বুঝতে পারেনি চামড়া কুচকয়নি কোথাও গায়ের রং চন্দনের সঙ্গে গোলাপি মেশালে যেমন হয় তেমনই টিপু মনে মনে ওকে গোলাপি বাবু বলেই ডাকে লোকটার আসল নাম টিপু জানে না জানতে চেয়েছিল কিন্তু লোকটা বলল
কে হবে জেনে আমার নাম উচ্চারণ করতে তোমার জিভ জড়িয়ে যাবে
টিপু বেশ রেগে গিয়েছিল কেন জড়িয়ে যাবে কেন আমি প্রত্যুৎপন্ন মতিত্ব বলতে পারি কিং কর্তব্য বিমূঢ় বলতে পারি এমনকি ফ্লক্সিনেসিন হিলিফিকেশনও বলতে পারি আর তোমার নাম বলতে পারবো না তাতে লোকটা বলল
একটা জীবে আমার নাম উচ্চারণ হবে না
তোমার বুঝি একটার বেশি জীব আছে জিজ্ঞেস করেছিল টিপু
বাংলা বলতে একটার বেশি দরকার হয় না।
বাড়ির পেছনে যে ন্যাড়া শিরিশ গাছটা আছে তারই নিচে দাঁড়িয়েছিল লোকটা। এদিকটায় বড় একটা কেউ আসে না। শিরিশ গাছটার পেছনে খোলা মাঠ, তারও পেছনে ধান ক্ষেত, আর তারও অনেক অনেক পিছনে পাহাড়ের সারি। কদিন আগেই টিপু এদিকটা এসে একটা ঝোপের ধারে একটা বেজিকে ঘোরাফেরা করতে দেখেছিল। আজ হাতে কিছু পাউরুটির টুকরো নিয়ে এসেছিল ঝোপটার ধারে ছড়িয়ে দেবার জন্য, যদি তার লোভে বেজিটা আবার দেখা দেয়। এমন সময় হঠাৎ চোখ পড়ল গাছতলায় দাঁড়ানো লোকটার দিকে। চোখাচুখি হতেই লোকটা ফিক করে হেসে বলল,
হ্যালো
সাহেব। নাকি সাহেব হলে কথা বলে বেশি দূর এগোনো যাবে না, তাই টিপু কিছুক্ষণ কিছু না বলে লোকটার দিকে তাকিয়েছিল। এবার লোকটাই ওর দিকে এগিয়ে এসে বলল,
তোমার কোনো দুঃখ আছে?
দুঃখ?
দুঃখ?
টিপু তো অবাক, এমন প্রশ্ন তাকে কেউ কোনো দিনও করেনি। সে বলল,
কই না তো, দুঃখ তো নেই। ঠিক বলছো।
বারে ঠিক বলবো না কেন?
তোমার তো দুঃখ থাকার কথা, হিসাব করে তো তাই বেরুলো।
কিরকম দুঃখ? ভেবেছিলাম বেজিটাকে দেখতে পাবো কিন্তু পাচ্ছি না, সেরকম দুঃখ?
যে দুঃখে কানের পিছনটা নীল হয়ে যায়, হাতের তেলও শুকিয়ে যায়, সেরকম দুঃখ।
মানে ভীষণ দুঃখ?
হ্যাঁ।
না সেরকম দুঃখ নেই।
লোকটা এবার নিজে দুঃখ ভাব করে মাথা নেড়ে বলল,
না তাহলে এখনো মুক্তি নেই।
মুক্তি?
মুক্তি, ফ্রিডম।
উফ, ফ্রিডম মানে মুক্তি সেটা আমি জানি, বলল টিপু।
আমার দুঃখ হলে বুঝি তোমার মুক্তি হবে? লোকটা টিপুর দিকে এক দৃষ্টি চেয়ে বলল,
তোমার বয়স 10.5?
হ্যাঁ,
বলল টিপু।
আর নাম শ্রীমান তর্পণ চৌধুরী?
হ্যাঁ।
তাহলে কোনো ভুল নেই।
লোকটা যে ওর বিষয়ে এত খবর পেল কোত্থেকে সেটা টিপু বুঝতে পারল না। টিপু বলল,
শুধু আমার দুঃখ হলেই তোমার মুক্তি, আর কারোর দুঃখে নয়?
দুঃখে মুক্তি নয়, দুঃখ দূর করলে তবে মুক্তি।
কিন্তু দুঃখ তো অনেকের আছে। আমাদের বাড়িতে নিকুঞ্জ ভিখারি এসে এক তারা বাজিয়ে গান করে, সে বলে তার তিন কুলে কেউ নেই, তার তো অনেক দুঃখ।
তাতে হবে না,
লোকটা মাথা নেড়ে বলল।
তর্পণ চৌধুরী, বয়স 10.5, এখানে তুমি ছাড়া আর কেউ আছে?
বোধ হয় না।
তবে তোমাকেই চাই।
এবার টিপু একটা কথা জিজ্ঞাসা না করে পারল না।
তুমি কিসের থেকে মুক্তির কথা বলছো? তুমি তো দিব্যি চলাফেরা করে বেড়াচ্ছ।
এটা আমার দেশ নয়, এখানে তোমার নির্বাসন দেওয়া হয়েছে।
কেন?
অত জানার কি দরকার তোমার?
বারে একজন লোকের সঙ্গে আলাপ হলো আর তার বিষয়ে জানতে ইচ্ছে করবে না? তুমি কোথায় থাকো, কি করো, কি নাম তোমার, আর কে কে চেনে তোমাকে, সব জানতে ইচ্ছে করছে আমার।
অত জানলে জিনজিরিয়া হবে।
লোকটা আসলে জিনজিরিয়া বলেনি, বলেছিল একটা ভীষণ কঠিন কথা যেটা টিপু চেষ্টা করলেও উচ্চারণ করতে পারবে না, তবে খুব সহজ করে বললে সেটা জিনজিরাই হয়। না জানি কি ব্যারামের কথা বলছে, তাই টিপু আর ঘাটাল না। কার কথা মনে হচ্ছে লোকটাকে দেখে? রামখেল তিলক সিং, নাকি ঘ্যাঘাসুরের সেই এক হাত লম্বা লোকটা যার সঙ্গে মানিকের দেখা হয়েছিল, নাকি স্নো হোয়াইটের সেই সাতটা বামুনের একটা বামুন? টিপু রূপকথার পোকা। তার দাদু প্রতিবারই পুজোয় কলকাতা থেকে আসার সময় তার জন্য 3-4 খানা করে রূপকথার বই এনে দেন। টিপুর মনটা সে বই পড়ে তেপান্তরের মাঠ পেরিয়ে 7 সমুদ্র 13 নদী 36 পাহাড় পেরিয়ে কোথায় যেন উড়ে চলে যায়। সে নিজেই হয়ে যায় রাজপুত্তর। তার মাথায় মুক্ত বসানো পাগড়ি আর কোমরে হীরে বসানো তলোয়ার। কোনোদিন চলেছে গজমতির হার আনতে, কোনোদিন ড্রাগনের সঙ্গে যুদ্ধ করতে।
গুড বাই।
সে কি লোকটা যে চলল! কোথায় থাকো তুমি, বললে না?
লোকটা তার প্রশ্নে কান না দিয়ে শুধু বলল,
তোমার দুঃখ হলে আবার দেখা হবে।
কিন্তু তোমায় খবর দেব কি করে?
ততক্ষণে লোকটা এক লাফে একটা 1.5 মানুষ উঁচু কুলগাছ টপকে হাই জাম্পে ওয়ার্ল্ড রেকর্ড করে অদৃশ্য হয়ে গেছে। এটা প্রায় 1.5 মাস আগের ঘটনা, তারপর থেকে লোকটা আর আসেনি, কিন্তু এখন তো আসা দরকার। কারণ টিপু সত্যি দুঃখের কারণ হয়েছে। আর সেই কারণ হল তাদের স্কুলের নতুন অঙ্কের মাস্টার নরহরি বাবু। নতুন মাস্টার মশাইকে টিপুর এমনিতেই ভালো লাগেনি। প্রথম দিন ক্লাসে ঢুকে কিছু বলার আগে প্রায় দু মিনিট খাড়া হয়ে দাঁড়িয়ে সারা ক্লাসের ছাত্রদের উপর যেভাবে চোখ বোলালেন তাতে মনে হয় যেন আগে সকলকে ভৎস করে তারপর পড়াতে শুরু করবেন। তাল গাছের হুসুর মুসুরের মতো এমন ঝাঁটা গোফ যে সত্যি মানুষের হয় সেটা টিপু জানতই না। তার উপর ওরকম মুখে হাড়ি ধরা গলার আওয়াজ, ক্লাসের কেউ তো কালা নয়, তাহলে তো হুমকিয়ে কথা বলার দরকারটা কি? আসল গোলমালটা হলো দুদিন পর বৃহস্পতিবারে। দিনটা ছিল মেঘলা, তার উপর পৌষ মাসের শীত। টিফিনের সময় টিপু ক্লাস থেকে না বেরিয়ে নিজের ডেস্কে বসে পড়ছিল ডালিম কুমারের গল্প। কে জানত ঠিক সেই সময় অঙ্কের স্যার ক্লাসের পাশ দিয়ে যাবেন আর তাকে দেখতে পেয়ে ক্লাসে ঢুকে আসবেন।
ওটা কি বই দর্পণ?
স্যারের স্মরণ শক্তি যে সাংঘাতিক সেটা বলতেই হবে, কারণ দুদিনেই সব ছাত্রদের নাম মুখস্থ হয়ে গেছে। টিপুর বুকটা দুরু দুরু করলেও টিফিনে গল্পের বই পড়াটা দোষের নয় মনে করে সে বলল,
ঠাকুরমার জুলি স্যার।
কই দেখে?
টিপু বইটা দিয়ে দিল স্যারের হাতে। স্যার মিনিটখানিক ধরে সেটা উল্টে পাল্টে দেখে বললেন,
আও মাও কাও মানুষের গন্ধ পাও, হীরের গাছে মতির পাখি, শামুকের পেটে রাজপুত, তু এসব কি পড়া হচ্ছে শুনি? যত আজগুবি ধাপ্পাবাজি, এসব পড়লে অঙ্ক মাথায় ঢুকবে কেমন করে? হ্যাঁ
এই গল্প স্যার,
টিপু কোন রকমে গলা দিয়ে আওয়াজ বার করে বলল।
গপ্প? গপ্পের তো একটা মাথা মুন্ডু থাকবে, নাকি যেমন তেমন একটা লিখলেই হলো?
টিপু অত সহজে হার মানতে চাইছিল না, বলল,
রামায়ণেও তো আছে হনুমান জাম্বুমান, আর মহাভারতে বকরাক্ষস আর হিড়িম্বা রাক্ষসী, আরো কত কি।
জ্যাঠামো করো না,
দাঁত খিচিয়ে বললেন নরহরি স্যার।
ওসব হলো মুনি ঋষিদের লেখা 2000 বছর আগে, সে তো গণেশ ঠাকুরেরও, মানুষের গায়ে হাতির মাথা আর মা দুর্গার 10টা হাত। ও জিনিস আর তোমার মন কটা গাঁজাখুরি গপ্প এক জিনিস নয়। তোমরা এখন পড়বে মনীষীদের জীবনী, ভালো ভালো ভ্রমণ কাহিনী, আবিষ্কারের কথা, মানুষ কি করে ছোট থেকে বড় হয়েছে সেই সব কথা। তোমাদের বয়সে বাস্তব কথার দাম হচ্ছে সবচেয়ে বেশি। তোমরা হবে 20 শতাব্দীর ছেলে, আদ্যিকালে পল্লীগ্রামে যে জিনিস চলতো সে জিনিস আজ শহরে চলবে কি করে? এসব পড়তে হলে পাত্তাড়ি নিয়ে পাঠশালা গিয়ে বসতে হবে, আর দুলে দুলে কড়া খেয়ে ঘন্টা খেয়ে মুখস্থ করতে হবে। সেসব পারবে তুমি?
টিপু চুপ করে বসে রইল। এই সামান্য ব্যাপার নিয়ে এত কথা শুনতে হবে সেটা সে ভাবতেও পারেনি।
ক্লাসে কে কে এসব বই পড়ে?
অঙ্ক স্যার জিজ্ঞেস করলেন। সত্যি বলতে কি আর কেউই প্রায় পড়ে না। শীতল একবার টিপুর কাছ থেকে হিন্দুয়ানি উপকথা ধার নিয়ে গিয়েছিল, পরদিনই ফেরত দিয়ে বলল,
ধুস এর চেয়ে অরণ্যদেব ঢের ভালো। আর কেউ পড়ে না স্যার,
বলল টিপু।
তোমার বাবার নাম কি?
তারানাথ চৌধুরী।
কোথায় থাকো তোমরা?
স্টেশন রোড 5 নম্বর।
বইটা ঠক করে ডেস্কের উপর ফেলে অঙ্ক স্যার চলে গেলেন। স্কুলের পর টিপু সোজা বাড়ি ফিরল না। স্কুলের পূব দিকে ঘোষদের আমবাগানটা ছাড়িয়ে বিষ্ণুরাম দাসের বাড়ির বাইরে বাঁধা সাদা ঘোড়াটার দিকে কিছুক্ষণ অন্যমনস্কভাবে চেয়ে রইল জামরুল গাছটায় ঠেস দিয়ে দাঁড়িয়ে। বিষ্ণুরাম বাবুর বিড়ির কারখানা আছে, ঘোড়ায় চড়ে কারখানায় যান। বয়স 50-এর উপর কিন্তু এখনো শরীর মজবুত। টিপু প্রায় এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘোড়াটাকে দেখে, কিন্তু আজ আর কিচ্ছু ভাল লাগছিল না। তার মন বলছে অঙ্ক স্যার তার গল্পের বই পড়া বন্ধ করার মতলব করছেন। গল্পের বই না পড়ে সে থাকবে কি করে? সারা বছরের একটা দিনও তার গল্পের বই পড়া বন্ধ থাকে না। আর সবচেয়ে ভালো লাগে ওই সব বইগুলো যেগুলোকে অঙ্ক স্যার বললেন আজগুবি আর গাঁজাখুরি। কই ও তো এসব পড়ে অঙ্কিতে কোনোদিন খারাপ করেনি, গত পরীক্ষায় 50-এ 44 পেয়েছিল। আর আগের অঙ্কের স্যার ভূদেব বাবুর কাছে তো অঙ্কের জন্য কোনো দিনও ধমক খেতে হয়নি। শীতকালের দিন ছোট বলে এমনিতেই টিপু এবার বাড়ি ফিরবে বলে ভাবছিল, এমন সময় একটা ব্যাপার দেখে ঝট করে গাছের আড়ালে গা ঢাকা দিতে হল। অঙ্ক স্যার নরহরি বাবু বই ছাতা বগলে এদিকেই আসছেন, তাহলে কি ওর বাড়ি এইদিকেই? বিষ্ণুরাম বাবুর বাড়ির পরে আরো গোটাপাচেক বাড়ি আছে অবশ্যই রাস্তায়, তারপরে হামলাটুনির মাঠ। ওই মাঠের পূব দিকে এককালে রেশমের কুঠি ছিল, হ্যামিল্টন সাহেব ছিলেন তার ম্যানেজার। ভয়ঙ্কর কড়া মেজাজের মানুষ ছিলেন তিনি। 32 বছর ম্যানেজারি করে কুঠির পাশেই তার বাংলোতে মারা যান। তার নামেই ওই মাঠের নাম হয়ে গেছে হামলাটুনির মাঠ। আলো পড়ে আসা পৌষ মাসের বিকেলে জামরুল গাছের আড়াল থেকে ও দেখছে নরহরি স্যারকে। ভারী অবাক লাগছে তার হাব ভাব দেখে। স্যার এখন বিষ্ণুরাম বাবুর ঘোড়ার পাশে এসে দাঁড়িয়ে ঠোঁট গোল করে চুকচুক করে ঘোড়ার কাঁধে হাত বুলোচ্ছেন। এমন সময় খুট করে বাড়ির সদর দরজা খোলা শব্দ হল আর বিষ্ণুরাম বাবু নিজেই চুর উঠাতে বেরিয়ে এলেন।
নমস্কার।
ঘোড়ার কাঁধ থেকে হাত ছড়িয়ে অঙ্ক স্যার বিষ্ণুরামের দিকে ফিরলেন। বিষ্ণুরাম বাবু নমস্কার করে বললেন,
একা হবে নাকি?
সেই জন্যই তো আশা,
বললেন অঙ্ক স্যার। তার মানে অঙ্ক স্যার দাবা খেলেন। বিষ্ণুরাম বাবু যে খেলেন সেটা টিপু জানে। অঙ্ক স্যার এবার বললেন,
দিব্যি ঘোড়াটি আপনার, পেলেন কোথেকে?
কলকাতা শোভাবাজারের দারিক মিত্তির ছিল ঘোড়াটা, ওর কাছ থেকেই কেনা। রেসের মাঠে ছুটেছে এককালে, নাম ছিল পেগাসাস।
পেগাসাস, নামটা যেন চেনা চেনা মনে হলো টিপুর, কিন্তু কোথায় শুনেছে মনে করতে পারল না।
পেগাসাস,
বললেন অঙ্ক স্যার।
কিম্ভূত নাম তো মশাই,
ঘোড়ার ধরনের ঘোড়ার ওরকমই নাম হয়। হ্যাপি বার্থডে, সুবহান আল্লাহ, ফরগিভ মি নট।
আপনি চড়েন এ ঘোড়া?
চড়ি বই কি, তালেবার ঘোড়া, একটি দিনের জন্য বিক্রয়ী।
অঙ্ক স্যার যে আছেন ঘোড়াটার দিকে বললেন,
আমি এককালে খুব চড়েছি ঘোড়া।
বটে,
তখন আমরা শেরপুরে, বাবা ছিলেন ডাক্তার, ঘোড়ায় চেপে রুগী দেখতে যেতেন। তখন আমি স্কুলে পড়ি, সুযোগ পেলেই চড়তুম। ও, সে কি আজকের কথা?
চড়ে দেখবেন এটা?
চড়ব,
চড়ুন না।
টিপু অবাক হয়ে দেখল অঙ্ক স্যার হাত থেকে বই ছাতা দাওয়ায় নামিয়ে রেখে ঘোড়ার দড়িটা খুলে এক ঝটকায় সেটার পিঠে চড়ে বসলেন। তারপর বাঁ পায়ের গোড়ালি দিয়ে ঘোড়ার পাশে দুবার চাপ দিতেই সেটা খট খট করে চলতে আরম্ভ করল।
দেখবেন বেশি দূর যাবেন না,
বললেন বিষ্ণুরাম বাবু।
আপনি খুঁটি সাজান গিয়ে,
বললেন অঙ্ক স্যার।
আমি খানিক দূর গিয়েই ঘুরে আসছি।
টিপু আর থামল না, আজ একটা দিন গেল বটে, কিন্তু ঘটনার শেষ এখানেই নয়।
বন্ধুরা, আমরা শুনছি আজকের কুয়াশার প্রথম ঘন্টায় যেরকম ভাবে আমরা আয়োজন করে থাকি গল্প, অর্থাৎ সত্যজিতের লেখা গল্প চলছে আজকে। অঙ্ক স্যার, গোলাপী বাবু আর টিপুর প্রথম অংশটা শুনেছি কিছুক্ষণ আগে, আমরা প্রথম পর্ব শুনেছি কমার্শিয়ালের আগে। এখন শুনবো আমরা বাকি অংশটুকু, যেটা পড়ে শুনেছি সেহেতু আমাদেরকে লিখে পাঠাবার ঠিকানা যে কোনো মোবাইল থেকে 2221। আর যে শারমিন আছে আপনার সঙ্গে কুয়াশায়, গল্পের বাকি অংশ শুনে তারপরে সোজা চলে যাব, না সোজা চলে যাবো না, আমি আবার ফিরে আসছি, সঙ্গে থাকবে প্লিজ।
তখন সন্ধ্যা 7টা। টিপু পরের দিনের পড়া শেষ করে সবে ভাবছে এবার গল্পের বইটা খুলবে কিনা, এমন সময় বাবা ডাক দিলেন নিচ থেকে। টিপু নিচে বৈঠকখানায় গিয়ে দেখে নরহরি স্যার বসে আছেন বাবার সঙ্গে। টিপুর রক্ত হিম হয়ে গেল। বাবা বললেন,
তোমার দাদুর দেওয়া যে বইগুলো রয়েছে সেগুলো ইনি একবার দেখতে চাইছেন, যাও তো নিয়ে এসো গিয়ে।
টিপু নিয়ে এলো 27খানা বই, 3 খেপে আনতে হল। অঙ্ক স্যার ঝাড়া 10 মিনিট ধরে বইগুলো দেখলেন, মাঝে মাঝে মাথা নাড়েন আর একটা শব্দ করেন, তারপর বইগুলো রেখে দিয়ে বললেন,
দেখুন মিস্টার চৌধুরী, আমি যেটা বলছি সেটা আমার অনেক দিনের চিন্তা গবেষণার ফল। ফেয়ারি টেল বলুন আর রূপকথাই বলুন আর উপকথাই বলুন, এর ফল হচ্ছে একই, ছেলেমেয়েদের মনে কুসংস্কারের বীজ বপন করা। শিশু মনকে যা একবার বোঝাবেন তাই তারা বুঝবে, সেখানে আমাদের বড়দের দায়িত্বটা কতখানি সেটা একবার ভেবে দেখুন। আমরা কি তাদের বোঝাবো যে বল মাছের পেটে থাকে মানুষের প্রাণ, যেখানে আসল কথাটা হচ্ছে যে প্রাণ থাকে হৃৎপিণ্ডে, তার বাইরে কোথাও থাকতে পারে না, থাকা সম্ভব নয়।
বাবা পুরোপুরি কথাটা মানছেন কিনা সেটা টিপু বুঝতে না পারলেও এটা সে জানে যে স্কুলের মাস্টারদের কথা যে মেনে চলতে হয়
এটা তিনি বিশ্বাস করেন।
ছেলে বয়সটা মেনে চলারই বয়স টিপু,
এ কথা বাবা অনেকবার বলেছেন। বিশেষ করে গুণীজনদের কথা মানতেই হবে।
নিজের ইচ্ছে মতো সবকিছু করার বয়সও আছে একটা, কিন্তু সেটা পড়াশোনা শেষ করে নিজের পায়ে দাঁড়ানোর পর। তখন তোমাকে কেউ বলবে না এটা করো না ওটা করো, বা বললেও সেখানে তোমার নিজের মতটা দেবার অধিকার আছে, কিন্তু সেটা এখন নয়। আপনার বাড়িতে অন্য ধরনের শিশু পাঠ্য বই নেই?
জিজ্ঞেস করলেন নরহরি স্যার।
আছে বই কি?
বললেন বাবা।
আমার বুকশেলফেই আছে, আমার স্কুলে প্রাইজ পাওয়া বই। টিপু তুই দেখিস নি?
সব পড়া হয়ে গেছে বাবা,
বলল টিপু।
সবগুলো?
সবগুলো। বিদ্যাসাগরের জীবনী, সুরেশ বিশ্বাসের জীবনী, ক্যাপ্টেন স্কটের দক্ষিণ মেরু অভিযান, মাঙ্গো পার্কের আফ্রিকা ভ্রমণ, ইস্পাতের কথা, আকাশযানের কথা, প্রাইজ আর কয় ছাই বা পেয়েছ বাবা?
তা বেশ তো,
বললেন বাবা।
নতুন বই এনে দেওয়া যাবে খান। আপনি এখানে তীর্থঙ্কর বুক স্টলে বললে ওরা কলকাতা থেকে আনিয়ে দেবে বই,
বললেন অঙ্ক স্যার।
সেসব তুমি পড়বে এবার থেকে তর্পণ, এগুলো বন্ধ।
এগুলো বন্ধ, ওই দুটো কথায় যেন এক মুহূর্তে পৃথিবীটা টিপুর চোখের সামনে অন্ধকার হয়ে গেল। এগুলো বন্ধ, আর বন্ধ যাতে হয় তার জন্য বাবা ও অঙ্ক স্যারের কাছ থেকে বইগুলো নিয়ে তার আলমারিতে ভরে চাবিবদ্ধ করে দিলেন। মা অবশ্য ব্যাপারটা শুনে বেশ খানিকক্ষণ গজর গজর করেছিলেন, খাবার সময় একবার তো বলেই ফেললেন।
যে লোক এমন কথা বলতে পারে তাকে মাস্টার করে রাখা কেন বাপু?
বাবা পরপর তিনবার হুম বলে মাকে থামিয়ে দিলেন।
তুমি বুঝছো না, উনি যা বলছেন টিপুর ভালোর জন্যই বলছেন।
ছাই বলছেন।
তারপর টিপুর মাথায় হাত বুলিয়ে বললেন,
তুই ভাবিস নে রে, আমি বলবো তোকে গল্প। তোর দিদিমার কাছ থেকে অনেক গল্প শুনেছি ছোটবেলায়, সব তো আর ভুলিনি।
টিপু কিছু বলল না। মুশকিল হচ্ছে কি, মার কাছে টিপু এককালে অনেক গল্প শুনেছে, তার বাইরে মা আর কিছু জানেন বলে মনে হয় না। আর জানলেও বই পড়ার মজা মুখে শোনা গল্পে নেই, বইয়ে ডুবে যাওয়া একটা আলাদা ব্যাপার। সেখানে শুধু গল্প আর তুমি, মাঝখানে কেউ নেই। সেটা মাকে বোঝাবে কি করে? আরো দুদিন গেল টিপুর বুঝতে যে এবার সত্যি সত্যি সে দুঃখ পাচ্ছে। গোলাপি বাবু যে দুঃখের কথা বলেছিলেন এটা সেই দুঃখ, এবার এক উনি যদি কিছু করতে পারেন। আজ রবিবার, বাবা ঘুমোচ্ছেন, মা বারান্দা ছেড়ে ঘরে ঢুকে সেলাইয়ের কল চালাচ্ছেন। এখন বেজেছে 3:30। এখন একবার পিছনের দরজা দিয়ে বাইরে যাওয়া যেতে পারে, লোকটা যে কেন বলে গেল না সে কোথায় থাকে, সে না এলে টিপু শটান তার বাড়িতে চলে যেতে পারত। টিপু পা টিপে টিপে একতলায় নেমে পিছনের দরজা দিয়ে বাইরে বেরিয়ে এলো। চারিদিকে রোদ ঝলমল করছে, কিন্তু তাও বেশ শীত শীত ভাব। দূরে ধান খেতে সোনালি রং ধরে আছে পাহাড়ের লাইন অবধি, একটা ঘু ঘু ডেকে চলেছে একটানা, আর চিরিক চিরিক শব্দটা নিশ্চয়ই ওই শিরিশ গাছের বাসিন্দা কোনো এক কাঠবিড়ালি করছে।
হ্যালো।
আরে কি আশ্চর্য, কখন যে লোকটা এসে দাঁড়িয়েছে গাছতলায় সেটা টিপু দেখতেই পায়নি।
তোমার কানের পিছনে নীল রং, হাতের তেলো খসখসে, বুঝতেই পারছি তোমার দুঃখের কারণ ঘটেছে।
তা ঘটেছে বই কি?
লোকটা এগিয়ে আসছে টিপুর দিকে, আবার সেই পোশাক, আবার মাথার চুলগুলো ফতফত করে ঝুঁটির মতো উঠছে বাতাসে।
কি ঘটেছে সেটা বলতে হবে তো, নইলে আমি কিং কর্তব্য মতিত্ব।
টিপুর হাসি পেলেও লোকটাকে শুধরোবার চেষ্টা না করে অঙ্ক স্যারের পুরো ব্যাপারটা সংক্ষেপে বলে ফেলল। বলতে বলতে চোখে জল এসে গেলেও মনের জোরে নিজেকে সামলে নিল টিপু।
হ্যাঁ
বলে লোকটা 16 বার ধীরে ধীরে মাথা উপর নিচ করল। টিপু ভেবেছিল আর থামবেই না, আর সেই সঙ্গে এও মনে হয়েছিল যে লোকটা হয়তো কোনো উপায় খুঁজে পাচ্ছে না, যদি না পায় তাহলে কি যে দশা হবে সেটা ভেবে টিপুর আবার চোখে জল এসে গিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত লোকটা মাথা নাড়া থামিয়ে আবার বলাতে টিপুর ধরে প্রাণ এলো। তুমি কিছু করতে পারবে কি? টিপু ভয়ে ভয়ে জিজ্ঞেস করল।
ভেবে দেখতে হবে, পাকস্থলীটা খাটাতে হবে।
পাকস্থলী? কেন, তোমরা মাথা খাটাও না বুঝি? লোকটা কোনো উত্তর না দিয়ে বলল,
তোমার ওই নরহরি স্যারকে কাল দেখলাম না মাঠে ঘোড়া চড়াতে।
কোন মাঠে? হামলাটুলির মাঠে?
যে মাঠে ভাঙা বাড়িটা আছে।
হ্যাঁ হ্যাঁ, তুমি কি সেইখানে থাকো?
ওই ভাঙা বাড়িটার পেছনে আমার ট্রিডিঙ্গি পিডিটা রয়েছে।
টিপু কথাটা ঠিক করে শোনেনি নিশ্চয়ই, তবে শুনলেও সেটা যে জীব দিয়ে কিছুতেই বেরোত না সেটা সে জানে। লোকটা এখনো আছে আর আবার মাথাটা উপর নিচ করতে আরম্ভ করেছে। এবার 31 বার নাড়াবার পর মাথা থামিয়ে লোকটা বলল,
আজ ফুল মুন, তুমি যদি ব্যাপারটা দেখতে চাও তাহলে চাঁদ যখন মাঠের মাঝখানে খেজুর গাছটার ঠিক মাথায় আসবে তখন মাঠে এসে যেও, আড়ালে থেকো, কেউ যেন দেখতে না পায়, তারপর দেখা যাক কি করা যায়।
টিপুর হঠাৎ একটা চিন্তা মাথায় ঢুকে তাকে ভীষণ ভয় পাইয়ে দিল।
তুমি অঙ্ক স্যারকে মেরে চেড়ে ফেলবে না তো?
এই প্রথম লোকটাকে হো হো করে হাসতে দেখল টিপু, আর সেই সঙ্গে দেখল লোকটার মুখের ভিতরে একটার উপর আরেকটা জীব, আর দেখল যে লোকটার দাঁত বলে কিছু নেই।
মেরে ফেলবো।
লোকটা কোন রকমে হাসি থামাল।
আমরা কাউকে মারিটারি না, একজনকে চিমটি কাটার কথা ভেবেছিলাম বলে তো আমার নির্বাসন। প্রথম ছক কেটে বেরুলো পৃথিবীর নাম, সেখানে হবে নির্বাসন। তারপর ছক কেটে বেরুলো এই শহরের নাম, তারপর তোমার নাম, তোমার দুঃখ থেকে মুক্তি দিলেই মুক্তি।
টিপু 7:30 দিকে বেরিয়ে পড়ল। স্কুলের পিছনের শর্টকাটটা দিয়ে বিষ্ণুরাম বাবুদের বাড়ি পৌঁছতে লাগলো মিনিট দশেক। ঘোড়াটা নেই, টিপুর ধারণা ওটা বাড়ির পিছন দিকে আস্তা বলে থাকে। সামনের বৈঠকখানায় জানালা দিয়ে আলো রাস্তায় এসে পড়েছে, ঘরের ভিতর চুরুটের ধোয়া। অঙ্ক স্যারের গলা, দাবা খেলছেন বিষ্ণুরাম বাবুর সঙ্গে। তাহলে কি আজ ঘোড়া চড়বেন না? সেটা জানারও কোনো উপায় নেই। লোকটা কিন্তু বলেছে হামলাটুনির মাঠে যেতে। টিপু যা থাকে কপালে করে সেই দিকে রওনা দিল। টিপু একটা ঝোপের পিছনে গিয়ে অপেক্ষা করবার জন্য তৈরি হল। শেয়াল ডাকছে দূরের বন থেকে। আকাশ দিয়ে যে কালো জিনিসটা উড়ে গেল সেটা নিশ্চয়ই প্যাঁচা। গরম কোটের উপর একটা খয়েরি চাদর জড়িয়ে নিয়েছে টিপু, তাতে গা ঢাকা দেওয়ার সুবিধে হবে, শীতটাও বাগে আসবে। 8টা বাজার যে শব্দ এলো দূর থেকে সেটা নিশ্চয়ই বিষ্ণুরাম বাবুদের ঘড়ির শব্দ। আর তারপরেই টিপু শুনতে পেল খটমট 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 খটমট, ঘোড়া আসছে। টিপু ঝোপের পাশ দিয়ে মাথাটা বার করে এক দৃষ্টে চেয়ে আছে ঘোড়ার দিকে। হ্যাঁ, ঘোড়া তো বটেই, আর তার পিঠে নরহরি স্যার। কিন্তু ঠিক এই সময় ঘটে গেল একটা সাংঘাতিক দুর্ঘটনা। একটা মশা কিছুক্ষণ থেকেই টিপুর কানের আশেপাশে ঘোরাফেরা করছিল। টিপু হাত চালিয়ে সেটাকে যথাসম্ভব দূরে রাখতে চেষ্টা করছিল, কিন্তু হঠাৎ সেটা শুরুত করে ঢুকলো গিয়ে তার নাকের ভিতর। দু আঙ্গুল দিয়ে নাক টিপে যে হাঁচি চাপা যায় সেটা টিপু আগে পরীক্ষা করে দেখেছে, কিন্তু এখন নাক টিপলে মশাটা আর বেরোবে না মনে করে সে হাঁচিটা আসতে দিল। আর তার শব্দটা খোলা মাঠের শীতের রাতের থমথমে ভাবটাকে একেবারে খান খান করে দিল। ঘোড়া থেমে গেছে। ঘোড়ার পিঠ থেকে একটা জোরালো টর্চের আলো এসে পড়ল টিপুর উপর।
তপন,
টিপুর হাত পা অবশ হয়ে গেছে, সে যেন আর দাঁড়িয়ে থাকতে পারছে না। ছি ছি ছি, এইভাবে সমস্ত ব্যাপারটা ভেস্তে দেওয়াতে লোকটা না জানে কি মনে করছে। ঘোড়াটা এগিয়ে আসছিল তারই দিকে, পিঠে অঙ্ক স্যার। কিন্তু এমন সময় স্যারকে প্রায় পিঠ থেকে ফেলে দিয়ে ঘোড়াটা সামনের দুপা তুলে একটা আকাশ চেরা চি হি হি ডাক ছেড়ে এক লাফে রাস্তা থেকে মাঠে গিয়ে পড়ল। আর তারপরেই টিপুর চোখ ছানা বড় হয়ে গেল, দেখে যে ঘোড়া আর মাটিতে নেই। ঘোড়ার দুদিকে দুটো ডানা, সেই ডানায় ঢেউ তুলে ঘোড়া আকাশে উঠতে লেগেছে। অঙ্ক স্যার উপুর হয়ে ঘোড়ার পিঠ জাপটে ধরে আছেন, তার জ্বলন্ত টর্চ হাত থেকে পড়ে গেছে রাস্তায়।
চাঁদ এখন খেজুর গাছের মাথায়, জ্যোৎস্না এখন ফুটফুটে। সেই আলোয় দেখা যাচ্ছে অঙ্ক স্যারকে পিঠে নিয়ে বিষ্ণুরাম দাসের ঘোড়া আকাশ ভরা তারার দিকে উড়তে উড়তে ক্রমশই ছোট থেকে ছোট হয়ে আসছে। পেগাসাস! ধা করে টিপুর মনে পড়ে গেল গ্রিসের উপকথা, রাক্ষসী মেডিউসা। তার মাথায় চুলের বদলে হাজারো বিষাক্ত সাপ, তাকে দেখলে মানুষ পাথর হয়ে যায়। তরোয়াল দিয়ে তার মাথা কেটে ফেললো বীর পার্সিয়াস, আর মেডিউসের রক্ত থেকে জন্ম নিল পক্ষীরাজ পেগাসাস।
তুমি বাড়ি যাও তর্পণ।
পাশে দাঁড়িয়ে সেই অদ্ভুত লোকটা, চাঁদের আলো তার মাথার সোনালি ঝুঁটিতে।
এভরিথিং ইজ অল রাইট?
তিন দিন হাসপাতালে ছিলেন অঙ্ক স্যার, শরীরে কোনো জখম নেই, খালি মাঝে মাঝে শিউরে ওঠেন, জিজ্ঞেস করলে কিছু বলেন না। চার দিনের দিন হাসপাতাল থেকে বেরিয়ে অঙ্ক স্যার টিপুদের বাড়িতে এলেন। বাবার সঙ্গে কি কথা হলো সেটা টিপু জানে না। অঙ্ক স্যার চলে যাবার পরেই বাবা টিপুকে ডাকলেন,
তোর বইগুলো নিয়ে যা আমার আলমারি থেকে। উনি বললেন ওসব গল্পে ওর আপত্তি নেই।
সেই লোকটাকে আর দেখেনি টিপু, তার খোঁজে একদিন গিয়েছিল কুঠি বাড়ির পিছনটায়। পথে যেতে যেতে দেখেছে বিষ্ণুরাম বাবুর ঘোড়া যেমন ছিল তেমনই আছে, কিন্তু কুঠিবাড়ির পিছনে কিচ্ছু নেই, শুধু একটা গিরগিটি দেখতে পেয়েছিল টিপু, যেটার রং একদম গোলাপি।
আমরা এতক্ষণ শুনছিলাম সত্যজিৎ রায়ের লেখা গল্প অঙ্ক স্যার, গোলাপি বাবু আর টিপু এর গল্প, আর পড়ে শোনাচ্ছিল সেতু আমাদেরকে। অনেক বন্ধু প্রশ্ন করেছেন যে সবার একই কণ্ঠস্বর, এখানে একটা কণ্ঠস্বর কুমকুমের ছিল মাঝখানে, আর বাকি সব কণ্ঠস্বরই সেতু। সেতুর কণ্ঠস্বর অনেক ভ্যারিয়েশন আছে, সে বিভিন্ন রকম করে গলা করে কথা বলতে পারে। আর অনেকে SMS পাঠিয়েছেন অনেক কিছু, কিন্তু এখন হয়তো পড়বার আর সময় হবে না, কারণ আমাদের 12টার খবর শুনতে যেতে হবে। তার আগে একটা কাজের খবর রয়েছে যেটা আমি জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে। বিশ্বকাপ ফুটবল চলছে, যেটার জন্য সবার আকর্ষণ এখন ওইদিকে, তো সেটা নিয়ে একটা খবর আছে। ওয়ার্ল্ড কাপ সিজনে ব্রাজিল ও আর্জেন্টিনার সাথে এবার খেলা জমবে রিচার্জেও। গ্রামীণ ফোন প্রিপেড নম্বরে 28 টাকা বা 58 টাকা রিচার্জ করলেই থাকছে 100% বোনাস, আর এই রিচার্জের পর ফেভারিট টিমকে সাপোর্টের জন্য SMS পাঠাতে হবে 8282 নম্বরে। ব্রাজিলের জন্য বি এবং আর্জেন্টিনার জন্য এ লিখতে হবে। আর টপ 11 সাপোর্টার্স পাবেন ওয়েস্ট ইন্ডিজ ডিনারের সুযোগ, এই জন্য বিস্তারিত জানতে ভিজিট করুন www.graminphone.com এই ঠিকানায়। আর আমাদের বিরতিতে যেতে হচ্ছে এখন, এরপরে রয়েছে ABC রাত 12টার খবর, তারপরে ফিরে আসবো আবার শারমিন কুয়াশার মূল গল্প নিয়ে, সঙ্গে থাকবে। আমরা একবার স্বাগত জানাচ্ছি, আমি শারমিন। অপেক্ষার পালা শেষ, আমাদের মূল গল্প শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। তার আগে ধন্যবাদ জানাচ্ছি সবাইকে যারা এতক্ষণ ধরে অপেক্ষায় আছেন আর আমাদেরকে লিখে পাঠিয়েছেন। বেশ কয়েকটা SMS, অনেক SMS জমে গেছে, কয়েকটা বেশ কয়েকটা SMS পড়ে নিচ্ছি গল্প শুরু করবার আগে। গুলশান 2 থেকে লিখেছেন মোহাম্মদ আনোয়ার আপু, অনেক কি হচ্ছে, গুড ভালো হচ্ছে না কি হচ্ছে ঠিক বুঝতে পারলাম না কি লিখেছেন আসলে। জিল্লু লিখেছেন কক্সেস বাজার থেকে, আপু হাউ আর ইউ, ABC রেডিওর আমি নতুন বন্ধু, অনেক ধন্যবাদ। রাজু লিখেছেন চিটাগং থেকে, আজকে কুয়াশার শুরুতে যা দিলে বুঝতে পারছি না আপু শেষটা কোথায় গিয়ে থামবে, স্টোরিটা অসম ছিল। অনেক ধন্যবাদ রাজু, এমন ভাবে লিখেছেন আমি চমকে গেছি যে কি জানি লিখতে যাচ্ছেন। আমার মন বলছে আজকের গল্পটা অনেক ভয়ঙ্কর হবে, তাড়াতাড়ি শুরু করো, দেরি সহ্য হচ্ছে না শারমিন আপু। SM মনিরুজ্জামান। ইমন লিখেছেন সাউথ কমলাপুর থেকে, শারমিন আপু সরি, তুমি কি আমার উপর রেগে আছো? না না, অ্যাবসলিউটলি না, কি কারণে? আর অনেকবার লিখেছে সুহান ঢাকা থেকে, নাইস স্টোরি সুহান। এতবার SMS পাঠাবার, একই SMS পাঠাবার কোনো কিন্তু প্রয়োজন নেই, তাতে হয় কি অন্যদের SMS গুলো আটকে যায়, আর এত টাকা খরচা করবারও তো কোনো দরকার নেই, তাই না? হালিমা লিখেছেন হাজারীবাগ থেকে, ফার্স্ট স্টোরিটা অনেক জোস হয়েছে, থ্যাংক ইউ হালিমা। আর মাসুম নারায়ণগঞ্জ থেকে লিখেছেন শিবপুর থেকে, আজকের কুয়াশার প্রথম গল্পটা অনেক ভালো হয়েছে, অনেক ধন্যবাদ। কেরানীগঞ্জ থেকে কায়ুম লিখেছেন অসম, শিহরিত, থ্যাংকস ABC রেডিও, থ্যাংক ইউ শারমিন আপু, এত সুন্দর অনুষ্ঠান আমাদেরকে শোনানোর জন্য। শামিন আপু, আপনার ভয়েসটা ভেরি, আসেনি আমি ধরে নিচ্ছি, আমার ভয়েসটা ভেরি সাধারণ। মোহাম্মদ ইসরাফিল রোহান লিখেছেন, হাই শামিন আপু, কেমন আছো? আমার কাছে কুয়াশা শুনতে খুব ভালো লাগে আপু, আমার একটু আমাকে একটু হেল্প করবে, আমার একজন ভালোবাসার মানুষ দরকার, সেটা তো আমি আপাতত হেল্প করতে পারছি না। আর মাসুম আবারও লিখেছেন, দুল্লা কুয়াশায় শারমিন আপুর ভয়ানক আওয়াজটা না দিলে কি হয়? নয় না, ভয়ানক আওয়াজ না দিলে তো আর ভয় লাগবে না, ভয় লাগানোর জন্যই তো এই আওয়াজটা দেয়া। জান্নাতুল কাদের, আই রিড ইন ক্লাস সিক্স, প্লিজ সে হ্যালো টু মাই ফ্রেন্ড জিশান অ্যান্ড সাজিদ। হাই জিশান অ্যান্ড সাজিদ, আই লাভ ইউ লক্ষ্মী আন্টি অ্যান্ড কুয়াশা টিম। ওকে, থ্যাংক ইউ জান্নাতুল। শ্যামন্তী আপু, অনেকদিন পর খুব আগ্রহ সহকারে শুনছি, আরো আগ্রহ নিয়ে বসে থাকো, খুব চমৎকার আজকের গল্প। আজকের গল্প লিখেছেন সিফাত মাহমুদ, গল্প এবং স্ক্রিপ্ট দুটোই তিনি তৈরি করেছেন, এবং এই গল্পের নাট্য নাট্যাংশ বা অভিনয়াংশ পরিচালনা করেছেন শাগুফতা আবেদ শাড়ি, এবং সাউন্ডে ছিলেন খালিদ। আমরা গল্পটা শুরু করে দিই, চমৎকার গল্প আজকের, খুব শক্ত হয়ে বসে থাকুন, শুনুন আজকের গল্পটা। আর আমাদের লিখে পাঠাবার ঠিকানা 2221, যে কোনো মোবাইল থেকে আরজে শর্মিনের ফ্যান পেজ এবং এবিসির ফ্যান পেজ আপনি লিখতে পারেন। এখন আমরা গল্পের প্রথম পর্বটি শুনছি, তারপর ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরে আসব, তারপর বাকি পর্ব শুনবো, সঙ্গেই থাকবেন। অনেক কাল আগের কথা, আমের বন জামের বন বাঁশবাগানে ছাওয়া ছায়া ঘেরা একটা গ্রামের গল্প এটা। তখনকার সময় দিনে দুপুরে ঘন বাগানের ভেতরে আলো ঢুকত না, গ্রামগুলোতে এমনই বন জঙ্গল ছিল, রাস্তাঘাট আজকালকার দিনের মতন এমন পাকা ছিল না, বেশিরভাগ মানুষ নদীপথেই যাওয়া আসা করত, এক গ্রাম থেকে অন্য গ্রামে যাওয়ার পথও ছিল খুব খারাপ, মেঠো পথ ধরে বন জঙ্গল পার হয়ে হেঁটে হেঁটেই মানুষকে চলাচল করতে হতো, কয়েক মাইল রাস্তা পার হতে মানুষের সারা দিন লেগে যেত, বিপদ আপদেরও কোনো অভাব ছিল না সেকালে। ভরসন্ধ্যায় একা একা পথ চলতে গিয়ে কত মানুষ যে সে সময় গোলকধাঁধায় পড়ে প্রাণ হারিয়েছে, ঘর্ষে অন্ধকারের দিনগুলো যেন অশরীরেরই আত্মাদেরই রাজত্ব ছিল, সারাক্ষণ ভয়ে ভয়ে থাকত মানুষ, কি জানি কখন কোন দিক দিয়ে যেন কোনো ভূত দেখনি বা আত্মা এসে উপদ্রব করে। সেই আমলের এক গল্প বলব আজ। এই গল্পের নায়িকা হল ভীষণ লক্ষ্মী এক মেয়ে শিউলি, দেখতে অসাধারণ সুন্দর না হলেও খুব মায়া কাড়া এক চেহারা, সেই সাথে আবার গুণেরও অভাব নেই, রান্না বান্নায় ঘরের কাজে তার জড়ি মেলা ভার, এমন গুণবতী মেয়েকে ঘরের বউ করে কে না নিতে চাইবে, তাই তো আজ পাঁচ ছয় গ্রাম দূর থেকে তার সম্বন্ধ এসেছে, শিউলিকে খুব পছন্দ করেছে তারা, আর আজ শিউলির বিয়ে।
একটু পরে কইলাম বড়াইয়া পড়বো, বড়ের পাশে তোরে বসাইয়া দিমু, তাহনও কিন্তু এমনি হাসতে হইব, জালাইস না তো গেলে এখান থেকে। হ, এখন আর আমাকে কথা ভাল লাগবো কেন, অহন তো নতুন সাথীর কথাই ভালো লাগবো, আর আমাগো দূর দূর করবি,
তোর কথা আমার খারাপ লাগে নাই রে,
তুই আমার সবচেয়ে প্রিয় বান্ধবী, তোরে সাইরা আমি কেমনে থাকুম, আমিও তোরে সাইরা কেমনে থাকুম। তুই আইস কত দূরে চলে যাবি, আবার জানি কবে দেখা হয়। তুই সবের সাইরা কেমনে থাকবি, তখন সবার কথা আমার মনে পড়ব। জানি না রে আমি কেমনে থাকুম। হাই হাই বর আয়া পড়ছে, আমি গেলাম বরণ করতে হইব। তোর বর কেমন সুন্দর তা দেখা আসি। ইস আজ সবাই কত আনন্দ করতেছে, কিন্তু আমার মনে আনন্দ নাই কেন, আমার কেন খালি কানতে মন যাইতেছে। আর একটু পরেই আমারে সইলা যাইতে হইব, না জানি কত দূর। আমি সারা জীবনেও এত দূর যাই নাই, আমি তো কোনোদিন গ্রামের বাইরেই যাই নাই। সেই দেশ কি দেখতে আমাকে গ্রামেরই মতন নাকি অন্যরকম, সেইখানে কি আমাকে গ্রামের মতন এমন পুকুর আছে, আমের বাগান আছে, আমি মা বাজানোর চাইরা কেমনে থাকুম।
কত রকমের কথা যে শিউলির মনে আসতে থাকে, এদিকে তার বিয়ের মুহূর্তটাও এগিয়ে আসে। অনেক লোক হয়েছে বাড়িতে, শিউলির বাবা গ্রামের অবস্থাপন্ন লোক, সে তার সাধ্য মতো আয়োজন করেছেন তার মেয়ের বিয়েতে। গ্রামের বিয়েতে যত সুন্দর করে সাজানো যায় তার কোনো কিছুই তিনি বাদ রাখেননি। অনেক লোক খাওয়া দাওয়া করছে, ছোট ছোট বাচ্চাদের আনন্দের যেন শেষ নেই। একমাত্র মেয়েকে বিয়ে দেবার সময় কোনো কিছুরই অভাব রাখতে চাননি তার বাবা। সব বাবাই চান তার মেয়ে যেন বিয়ের পরে পরের ঘরে গিয়ে সুখে থাকে, আর তার জন্য যা যা করতে হয় সব কিছুই করতে রাজি হয়ে যান তারা। শিউলির বাবাও মেয়ের সুখের জন্য তার শ্বশুরবাড়ির লোকদের আদর আপ্যায়নে কোনো ত্রুটি রাখেননি। শিউলির শ্বশুরবাড়ির লোকেরা সব কিছু দেখে যথেষ্ট খুশি। যাক ভালোই ভালোই বিয়ে হয়ে গেল, এবার সেই মুহূর্ত বিদায়ের ক্ষণ। কান্নার রোল উঠল বাড়িতে।
মা মা রে তোর সাইডা কেমনে থাকু, মা আমি যাবো না, আমি যাবো না মা, আমার আদরের মাইয়া।
বেআইন সাহ কোনো চিন্তা করেন না, আপনার মাইয়া ভালাই থাকবে, আপনার মাইয়া অখন থেকে আমার মাইয়া।
বেআইন সাহ আমার আদরের মাইয়ারে আপনার হাতে তুলে দিলাম, আপনি ওরে দেখে রাখেন, আমি ওরে কোনোদিন একটু কষ্ট পাইতে দেই নাই।
কোনো চিন্তা করেন না বেআই, আমার ঘরে আপনার মাইয়া ভালাই থাকবে। বেআই সাহ দেরি হইয়া যাইতেছে, অনেক দূরের পথ যাইতে হইবে, পালকি কইরা যাইতে প্রায় সন্ধ্যা হইয়া যাইব, বিপদ আপদ হইতে পারে, আমার মনে হয় অহনি রওনা দেওয়া উচিত।
তা তো ঠিকই, তা তো ঠিকই, মা শক্ত হরে, মা শক্ত হ, এটি তো দুনিয়ার নিয়ম। ওই তোরা পালকি ওয়ালা গাইতে ক, পালকিতে বস মা, অনেক দেরি হয়ে যাইতেছে, অনেক দূরে যাইতে হইব।
আপনজন আত্মীয় স্বজনদের অঝরে কান্নার মধ্য দিয়ে বাপের বাড়ি ছেড়ে চলল শিউলি। পালকিতে উঠিয়ে দিল তাকে সবাই মিলে, যেতে হবে অনেক দূর, সারা দিন লেগে যাবে শ্বশুরবাড়ির গ্রামে পৌঁছতে। যাবার পথে পার হতে হবে বেশ কিছু জঙ্গল আর দুর্গম মাঠ। শিউলি কোনো দিনও এত দূরের পথ দেখেনি, তাই এত কষ্টের মাঝেও তার ভীষণ কৌতূহল হচ্ছিল, না জানি তার গ্রামের বাইরেটা দেখতে কেমন। পালকের মধ্যে তার বেশ কিছু দরকারি জিনিস দিয়ে দেয়া আছে, কিছু শুকনো খাবার আর পানিও দিয়ে দেয়া আছে। পথ চলতে চলতে খিদে পেলে শিউলি তা খেতে পারবে, সাথে লোকজন খুবই কম, এত দুর্গম রাস্তা বলেই খুব বেশি লোক সাথে আসতে চায়নি। তারা সবাই অপেক্ষা করছে শিউলির শ্বশুরবাড়িতে বউ বরণ করে নেবে বলে। চলতে চলতে দুপুর হয়ে গেল, প্রচণ্ড রোদ ঠাঠা করছে, আর এভাবে চলতে চলতে তারা এসে পড়ল বিশাল একটা জঙ্গলের পাশে। এই জঙ্গলের ভেতর দিয়ে কিছুটা রাস্তা গিয়ে তারপর একটা মাঠ পার হতে হবে। পালকি বই নিয়ে চলাটা ভীষণ কষ্টের কাজ। চারজন বেহারা শিবির পালকি বই নিচ্ছে, তারা সবাই বেশ ক্লান্ত হয়ে পড়েছে, ক্লান্ত হয়ে পড়েছে সাথে যে অল্প দুই চারজন লোক ছিল তারা।
গরমটা কি যে পড়ছে, একটু পানি না খাইলে আর বাঁচুম না।
কর্তা যদি অনুমতি দেন তো এই গাছপালার ছায়া নিচে একটু বসি, একটু পানি খাই।
হাসাই তো, একটু বিরাম না নিলে তো আর পারি না, কিন্তু এইখানে রাস্তার পাশে কেমনে বসি?
রাস্তার পাশে বসুম কেন কর্তা, একটু ভিতরে আগে গেলে একটা পুকুর আছে। আহ কি সুন্দর যে পুকুর, টলটলা পানি, পুকুরের পাড়ে যা সুন্দর হাওয়া দেয়, আর গাছপালার ছায়া করে রাখছে, রইদ লাগবো অনেকটুকু। দুপুরে খাওয়াটা এখানে খাইয়া লই যদি আপনি অনুমতি দেন।
তা খারাপ কষ নাই, শরীর তো আর চলতাছে না, তার সে একটু জিরাইয়া লই, রইদটাও একটু পড়ুক। কই তগো পুকুর?
এই কর্তা সামনে। ওই তারা পা চালা, জঙ্গলে পুকুর পাড়ে যামু।
প্রচন্ড গরমে ক্লান্ত সবাই পুকুরের কথা শুনে আগ্রহী হয়ে পা চালালো। পুকুরটা একটু ভেতরের দিকে, আসলে খুব সুন্দর এই পুকুরটা, পরিষ্কার স্বচ্ছ পানি, সবার খুব খিদেও পেয়েছে। পালকিটা একটু দূরে রাখা হলো, বেহারারা যেখানে বসবে সেখানে তো আর শিউলি বের হতে পারে না, নতুন বউ আর এমনিতে সে একটু লাজুক, তাই তার পালকিটা পুকুরের পাশে এমন ভাবে রাখা হলো যেন ওদিকটায় কোনো পুরুষ মানুষের চোখ না পড়ে। সে নেমে সবার আড়াল থেকে পুকুরের ধারে পানি টানে খেতে পারবে, একটু হাত মুখ ধুতে পারবে। পুকুরের চারপাশ ঘন গাছপালায় ঢাকা, আড়ালে বসার অনেক সুবিধাজনক জায়গাও আছে। শিউলিকে আওয়াজ দেয়া হলো যে তারা এখানে থেমেছে, শিউলি চাইলে একটু বের হয়ে বিশ্রাম নিতে পারে। যদিও শিউলির মন খুব খারাপ, কিন্তু তারপরও তার প্রচন্ড কৌতূহল হচ্ছিল। সবাই পুকুরে হাত মুখ ধুয়ে নিয়েছে, তারা খেতে বসার পর শিউলি আস্তে আস্তে বের হয়ে এলো। এপাশটা কেমন নীরব, বাঁশের ঝাড় আর পাতা কেমন আড়াল করে রেখেছে তাকে। ওই দিক থেকে অন্যদের হালকা শব্দ শোনা যাচ্ছে, অথচ কাউকে দেখা যাচ্ছে না। পুকুরের পানির দিকে নজর পড়তে শিউলির মন খুব ভালো হয়ে উঠল। কি সুন্দর এই পুকুরটা! শিউলির ইচ্ছা করতে লাগলো পুকুরে গোসল করার জন্য ঝাঁপিয়ে পড়ে সে। আস্তে করে কিছুটা নেমেও আসলো শিউলি, তারপর এক আঁচলা পানি নিয়ে মুখ ভিজিয়ে নিল। ঠান্ডা পানিটা যেন তার প্রাণ ঠান্ডা করে দিল। আহ কি আরাম লাগছে, আর কি মিষ্টি সুস্বাদু পানি! চুমুক দিয়ে অনেকখানি পানি খেয়ে নিল শিউলি। উপাস থেকে বেহারাদের হাসাহাসির শব্দ শোনা যাচ্ছিল। হঠাৎ শিউলির মনে হল কিছু একটা গোলমাল হয়েছে, কেমন যেন নিস্তব্ধ নীরব লাগছে চারদিক, কারো আওয়াজই তো এখন আর শোনা যাচ্ছে না। মনে হয় খাওয়া শেষে সবাই একটু বিশ্রাম নিচ্ছে, মনে মনে তাই ভাবল শিউলি। আর ঠিক এমন সময় সে শুনতে পেল শব্দটা।
শিউলি, শিউলি একটু শোনো না, ভয় পাইলা নাকি?
কই কই কে আপনি? আমি তো কারো দেখি না।
এই সে এই দিকে, আর একটু এইদিকে আসো, আমি এই দিকে। আমার একটা কথা শুনো, শুনবা?
আরে পুকুরের পানিতে জানি কারে দেহা যাইতেছে, আর একটা মাইয়া, কিন্তু আর কারো তো এখানে দেখতেছি না। তাইলে কি গাছের ওই পাশে কেউ দাঁড়াইয়া আমার লগে মজা করতেছে? দেখি তো গিয়া, কেউ আছে এইখানে? কি কেউ আছে?
আরে কেমন জানি একটা শব্দ শুনলাম, কেউ কি চেঁচাইলো নাকি? কি হয়েছে কর্তা? কেমন জানি শব্দ শুনলাম, বৌমা কি করে? সে কি আবার কিছু দেখে ভয় পাইল নাকি?
কই এরকম তো কিছু শুনি নাই।
কোন খেয়ালে যে তোরা থাকোস, কানে শুনতেও পাস না। আমার ঠিক মনে হইতাছে আমি একটা চিৎকার শুনছি, যাই দেখে আসি।
কি জানি কর্তা, হইতেও পারে আপনি যখন কইতাছেন।
এমনিতেও অনেক সময় পার হয়ে গেছে, এখন রওনা না দিলে সন্ধ্যার মধ্যে বাড়িতেও পৌঁছাইতে পারবো না, অনেক দেরি হয়ে গেল, এখন উঠা দরকার।
ঠিক আছে কর্তা, আপনি যান, আমি সবাইরে ডাকতেছি। ওই তোরা চল বাইর হইতে হইব, দিন যে ঘুরে গেল।
আমি গিয়া আওয়াজ দেই বৌমারে, আবার কিছু হইল কিনা কে জানে, সাপ খুব থাকতে পারে। বৌমা বৌমা তুই আর হও, আমরা এখনই রওনা দিমু, তোমার কোন সমস্যা হইতেছে না তো?
জিনা আব্বা, আমি ভালাই আছি।
ও আচ্ছা আচ্ছা, তাইলে তোয়ার হও, আমরা অহনি বাইর হুমু, দেরি হইয়া গেছে অনেক। কিসের শব্দ শুনলাম তাইলে, কানে ভুল শুনতাছি দেখা যায়, বৌমা তো ভালাই আছে, যাই দেখি সবার কি অবস্থা।
শিউলির শ্বশুর অনেক অবাক হয়ে গেল, এটা নিয়ে আর বেশি মাথা ঘামালেন না। শিউলি যেহেতু নিজের মুখে ভালো আছে বলে জানিয়েছে, তখন তার কোনো দুশ্চিন্তা মাথায় আসার কথাও না। তিনি নিশ্চিন্ত মনে পালকি বেহারা জিনিসপত্র নিয়ে রওনা দিলেন। জানতেও পারলেন না কি ঘটে গেল এই ঘন বনের ভেতরে মাঝ দুপুরে। প্রায় সন্ধ্যার দিকে শিউলিকে নিয়ে তার শ্বশুর বাড়িতে পৌঁছালো সবাই। শিউলির শাশুড়ি বউ বরণ করে নেয়ার জন্য প্রস্তুত হয়েছিলেন, ধান দুব্বা দিয়ে বউ বরণ করা হলো। এমন মিষ্টি মুখ দেখে সবাই অবাক হয়ে গেল, গর্ব করতে লাগলো শিউলির শাশুড়ি।
আসো মা আসো, এই জল চৌকিতে দাঁড়াও।
বউয়ের মুখটা কি যে সুন্দর, কাশেমের মা তোমার কপাল ভালো, পরীর মতো সুন্দর পোলার বউ পাইছো।
শুধু দেখতেই সুন্দর না, কাজে কামেও সেরা, আমার পোলার বউ, 10 গ্রাম খুইজা এমন মাইয়া বাই করছি।
অহন তোমার পোলার বউ ধান দুর্বা দিয়ে ঘরে তোলো।
বেতনের থালাটা কই? ওইখানে রাখো। কই দেহি বোমা, আসো এই থালার পানিতে পা ভিজাইয়া ঘরে পা দাও। হ হ এইখানে
সবাই সর, বউরে দাঁড়াইতে দে।
দেখছো আমার বউ কত লক্ষ্মী, দেহি চলো ঘরের ভিতরে নিয়ে যাই। চলো মা চলো, এইদিকে চলো।
বেশ হইচইয়ের মধ্য দিয়ে বউ ঘরে তুলল শিউলির শাশুড়ি, সবাই বেশ খুশি। ঘরের মধ্যে পাড়া প্রতিবেশী এসেছে বউ দেখতে, জল চৌকি তুলে রাখতে গিয়ে হঠাৎ চোখে একটা খটকা লাগল, কিছুতেই বুঝতে পারছে না সে চোখে ভুল দেখছে কিনা। অবাক হয়ে এক কর্ষিকে ডাক দিল শিউলির শাশুড়ি।
রাবেয়া রাবেয়া শোনো,
কি হইছে এইখানে খাড়াইয়া রইছ কেন?
একটা ব্যাপার কেমন জানি আজব লাগতেছে রাবেয়া।
কি আজব লাগতেছে আবার তোমার?
বউ যখন জলচৌকিতে দাঁড়াইল তখন দক্ষিণ দিকে মুখ করে দাঁড়াইছিল না, পায়ের সাপ তো দেখি উত্তর বরাবর, এইটা কেমনে হইল?
কি যে কও না বুবু, তা আবার কেমনে হয়, বউ উত্তর দিকে মুখ কইরাই দাঁড়াইছিল।
হইতেই পারে না রাবেয়া, এই যে দেখো বউ এদিক ফিরে দাঁড়াইছিল না, তুই তো আসিলি।
হ তা তো ঠিক, এই দিকেই তো মুখ ছিল।
তাইলে পায়ের সাপ ওই দিকে কেন?
আমার মনে হয় বুবু তোমার জলচৌকিটা তোলার সময় উল্টায় গেছে, তুমি খালি খালি চিন্তা করতেছ, তা আবার হয় নাকি, খেয়াল করো নাই?
কি কস, হইতেও পারে, বয়স হইতেছে তো, মাথাটা আবার আওলাইয়া গেল নাকি?
এখন পোলার বউয়ের হাতে সংসার বুঝাইয়া দাও, বুঝছো, তোমার এখন বিরাম নেওয়ার দরকার।
হ ঠিকই কইছস।
গল্প শুনছি আজকে আমরা কুয়াশায়, বেশ গা ছমছম একটা একটা অদ্ভুত একটা পরিস্থিতি বিরাজ করছে কুয়াশায়। একটা শিউলি নামে একটা মিষ্টি মেয়ের বিয়ে হয়ে গেছে গ্রামের এক মেয়ের, ভিন আর একটা ভিন গ্রামে। শুরুতেই পুকুর পাড় দিয়ে যাচ্ছে পালকিতে করে একটি বউ, গ্রামের চিরাচরিত নিয়মে পুকুর পাড়ে পালকি রাখা হলো। সেই পুকুরের পাড় থেকেই একটা কেমন অদ্ভুত একটা হাসি শোনা গেল, মানে অদ্ভুত ঘটনা ঘটেই যাচ্ছে। শ্বশুরবাড়িতে গিয়েও আমরা দেখলাম একটা পিকিউলিয়ার একটা ঘটনা ঘটেছে, তার শাশুড়ি দেখলো তার উল্টো পা উল্টো হয়ে গেছে, তিনি বলছেন যদিও সেরকম কিছু দেখা যায়নি। এরপরে কি ঘটবে আমরা এখনো দেখিনি, আমরা জানি না কি অপেক্ষা করছে সামনে, পরের পর্বে আমরা শুনে আসি। বন্ধুরা সঙ্গেই থাকবেন, আর আমাকে লিখে পাঠাবার ঠিকানা আর একবার জানিয়ে দিচ্ছি, 2221 যেকোনো মোবাইল থেকে। আর জেসমিনের ফ্যান পেজ এবং এবিসি রেডিও ফ্যান পেজ আছে, আর জেসমিন আছে আপনার সঙ্গে, কুয়াশায় সঙ্গেই থাকবেন। শাশুড়ির মনে অনেক খটকা লাগলেও সে আর তেমন কিছু বলল না, হতেও পারে তারই ভুল হয়েছে। বউয়ের পাথর
This track was downloaded from fusionbd.com
উল্টা না, সে ওকে দিয়ে একবার দেখেছেও না, পা সোজাই আছে। সন্ধ্যাবেলা যখন বউকে ঘরে তোলা হল তখন অনেক লোকজনই তো ছিল, কারো না কারো চোখে নিশ্চয় পড়ত কোনো সমস্যা থাকলে, তা যেহেতু পড়েই নি তাহলে সব ঠিকই আছে, তারই বয়স হয়েছে, এখন বউয়ের হাতে কাজকর্ম বুঝিয়ে দেওয়া দরকার। আর তাছাড়া শিউলি খুবই লক্ষ্মী মেয়ে, কোনো কাজেই তার মানা নেই, যে কাজই তাকে দেয়া হয় সবই সে খুব তাড়াতাড়ি করে ফেলে, কিন্তু একটু যেন বেশি তাড়াতাড়ি করে, চোখের পলক ফেলার আগেই। আচ্ছা এত তাড়াতাড়ি কি করে কাজ করে মানুষ?
বউ অবউ, রান্নার কাম কিন্তু তাড়াতাড়ি সারন লাগবো, কাশেম আর ওর বাপ কিন্তু আজকে তাড়াতাড়ি ফিরবো।
রান্না তো শেষ আম্মা।
শেষ? কি কও তুমি এত তাড়াতাড়ি?
হ আম্মা,
একটু আগেই না তুমি রান্নাঘরে ঢুকলা, 10 মিনিটও তো হয় নাই, কেমনে এত তাড়াতাড়ি হইল, কি রান্ধছো তুমি?
সবকিছুই তো রান্ধছি আম্মা, ভাত ডাইল মাছ শাক।
একটা মাত্র চুলায় তুমি এত কিছু 10 মিনিটে রান্না করে ফেলাইলা?
10 মিনিট কই আম্মা, আপনি খেয়াল করেন নাই, আমি তো আরো আগে রান্ধতে আসছি।
তাই নাকি? আচ্ছা ভালাই করছো, তা বৌমা দেখি কেমন রান্ধছো।
এই জাম্মা,
হায় হায় গরম পাতিলে তুমি হাত দিয়ে চুলার থেকে নামাইতেছো, হাত তো পুড়ে যাইব, এইটা কি?
কই কিছুই তো হয় নাই।
বৌমা এত গরম পাতিলটা তুমি খালি হাতে কেমনে ধরলা?
কই আম্মা, পাতিল তো ঠান্ডা, আপনি ধরে দেখেন। আমি যাই মুরগি গো খাওন দিয়ে আসি।
কই দেখি, ওমা গো আমার হাত তো পুড়ে গেল, এটা কি হইল? বৌমা তুমি কেমনেই পাতিল ধরলা বৌমা? আসিব ব্যাপার, এসব কি হইতেছে? বৌমা কই গেল তুমি? বৌমা
ছুটে বাইরে বের হলো শিউলির শাশুড়ি। না, কেউ কোথাও নেই। এক মুহূর্তে কোথায় চলে গেল মেয়েটা? মুরগির খাবার দিতে কোথাও যাওয়া লাগে নাকি? মুরগিগুলো তো ঘুরে বেড়াচ্ছে রান্নাঘরের পাশ দিয়ে। শিউলিকে কোথাও পাওয়া গেল না। এদিকে পোড়া হাতটাও ভীষণ জ্বলছে। এ কি অস্বাভাবিক ঘটনা ঘটছে তার সাথে? কোনো মানুষ কি এত গরম হাড়ি হাত দিয়ে ধরতে পারে? মনে মনে প্রচন্ড ভয় পেয়ে গেল শিউলির শাশুড়ি। সে স্থির করল সব কথা কাশেমের বাবাকে খুলে বলবে।
কি হয়েছে তোমারে এমন লাগতাছে কেন?
শুনেন, আপনার লগে আমার জরুরি কিছু কথা আছে।
কি কথা? তোমারে দেখা তো মনে হইতাছে যেন খারাপ কিছু ঘটছে।
হ্যাঁ, খারাপ কিছুই। আচ্ছা, শিউলি রেনিয়া আপনার মনে কোনো সন্দেহ নাকি?
শিউলি রেনিয়া? কিসের সন্দেহ? সে আবার কি করছে?
আপনি জানেন সে কি করছে? সে গরম পাতিল খালি হাতে ধইরা ফালায়। আমার আজকে হাত পুইরা গেছে। 10 মিনিটের মধ্যে সে সারাদিনের রান্না করে।
তোমার না মাথাটা খারাপ হইছে? এইটা আবার কেমনে হয়?
বিশ্বাস করেন, আমি নিজের চোখে দেখছি। আমি মিশা কথা কমু কেন?
কিন্তু এইটা কেমনে সম্ভব?
আমার কি মনে হয় জানেন, আমাকে বউটা মানুষ না।
হ্যাঁ, মানুষ না তাইলে কি?
আস্তে কথা কন, জানি না, ডাইনি হইতে পারে।
হুনো, বয়স হইয়া তোমার মাথাটা একেবারে গেছে। আমি তো ওরে ভালোই দেখতাছি, মাত্র হেই দিন পালকি চড়াইয়া ওরে নিয়ে আইলাম। কই, খারাপ কিছু তো ঘটে নাই?
বিশ্বাস করতেছেন না আপনি আমার কথা? দেখেন, এমন কিছুই হইব।
বলেই থেমে যান শ্বশুর সাহেব। তার মনেও একটা খটকা লাগে। একেবারে খারাপ কিছু যে ঘটে নাই তাও না। আসলে কি কিছু হয়েছিল? তার পরেও তার মনে অবিশ্বাস আসে। না, এটা কেমন করে সম্ভব? উড়িয়ে দেন তিনি। শাশুড়িও আর কিছু বলে না। এর কয়েকদিন পরের ঘটনা। গভীর রাত, সবাই ঘুমোচ্ছে। হঠাৎ ঘুম ভেঙে যায় শিউলির শাশুড়ির। কিছু একটা শব্দ শুনতে পায় সে। ঘরের বাইরে কেমন যেন একটা খচমচ শব্দ হচ্ছে। চমকে উঠে শিউলির শাশুড়ি। বাইরে কি কেউ দাঁড়িয়ে আছে? কে ওটা? শিউলি?
আম্মা, ও আম্মা, একটু শুনেন। কে?
বৌমা?
এত রাইতে হঠাৎ কি হইল আবার? আম্মা, একটু দুয়ারটা খোলেন।
কাশুমের বাপ? কাশুমের বাপ? ও কাশুমের বাপ, ধুর, মরার মতো ঘুমাইতেছে। এত রাইতে আমার এই দুয়ারটা খুলতে হইব। তারাও বৌমা, আইতেছি।
আম্মা, ও আম্মা,
কই, কি হয়েছে কও? আরে, কই গেল শিউলি? আসব তো।
আম্মা, আমি এইদিকে, একটু শুই না যান না।
কই তুমি? আমি তো তোমারে দেখতে পাইতেছি না। কোন দিকে?
হ আম্মা, আপনি যেদিকে আগাইতেছেন এইদিকে, আর একটু এইদিকে আসে।
ব্যাপারটা কি বৌমা? এত রাইতে তুমি আমারে ডাকা ডাকি শুরু করলা কেন? আর আমি তোমারে দেখতে তো পাইতেছি না।
আম্মা, অন্ধকারে হঠাৎ পায়ে রয়েছেন তো, এই জন্যই দেখতেছেন না। আমি এইদিকে।
আরে, হাঁটতে হাঁটতে তো কত দূরাইয়া পড়লাম। কই নিয়ে আসছো তুমি আমারে?
ও আল্লাহ, কই
আসে মা বেরি আসে আল্লাহ গো কেউ তো না এখানে আমি কেমনে বললাম কাশেমের মা আল্লাহ ও আল্লাহ
আরে কাশেমের মা তুমি দুয়ার খোলা রাইখা বাইর হয়ে আইসো কেন এই হইসে কান্নাকাটি করতেছো কেন কি হইছে কি হইছে তোমার
শিউলি কাশেমের মা শিউলি আমার এখানে ডাইকা আনছে
এত রাইতে কই শিউলি কেউ নাই তো এখানে আর এত রাইতে এই পুকুর পাড়ে শিউলি আইব কেন
কি কইলা পুকুরের পাড়
হ সাইয়া দেখো তুমি পুকুরের পাড়ায় দাঁড়ায় আছো এইখানে কেমনে আইলে এত রাইতে ঘর থিকা কখন বাইর হইলা আর এত দূর আয়া পড়লাই বা কেমনে
আমি কিচ্ছু জানি না আমি কিচ্ছু কইতে পারুম না শিউলি ওই শিউলি আমারে ডাকতেছিল আমি পিছে পিছে চলে আইছি আয়া দেখি এখানে কেহ নাই
কি কও এইসব তোমার চিৎকার না শুনলে আমি তো বুঝবারই পারতাম না তুমি কই এত রাইতে ঘর থেকে কেউ বাইর হয় শিউলি কেন বাইর হইব
আমি সত্যি কইতাছি শিউলি ওই শিউলি আমারে ডাকছে
আচ্ছা আচ্ছা চলো তো দেহি
শিউলির শ্বশুর আর শাশুড়ি দুজনে হন্তদন্ত হয়ে দৌড়ে যায় কাশেমের ঘরের দিকে দুজনে প্রচন্ড ভয় পেয়েছে শিউলির শাশুড়ি একেবারে নিশ্চিত তার বউটা ডাইনি আর আজকে সে তাকে মেরে ফেলতে চেয়েছিল
কাশেম ওই কাশেম কাশেম দরজা খোল কাশেম
আব্বা কি হয়েছে আব্বা এত রাত্রে আপনি আর আম্মা
শিউলি কই রে
কেন আব্বা ও তো ঘুমাইতেছে
ঘুমাইতেছে
ঘুমাইতেছে ওর শরীরটা নাকি আজকে ভালো লাগতেছিল না তাই আজকে একটু আগেই ঘুমাই পড়ছে
তোর মায়ে কইতাছে শিউলি নাকি তোর মায়ের ডাকতেছিল একটু আগে
কি যে কোন আব্বা শিউলি তো কখন থেকে ঘুমাইতেছে আমি তো এই ঘরে আছিলাম একবারও তো বাইরে যাইনি
এটা কেমনে সম্ভব
ঘুমের মধ্যে স্বপ্ন দেখছো মনে হয়
হ হ আমারও তাই মনে হইতেছে
কিন্তু না শিউলির শাশুড়ির মনে দৃঢ় বিশ্বাস হয়ে গেছে শিউলি আসলে মানুষ না আর তার ছেলেকেও যেন জাদু করেছে ওই ডাইনি কিছুতেই ছেলে বিশ্বাস করতে চায় না তার কথা কাশিমের সামনে একেবারে ভালো মানুষ সেজে থাকে শিউলি আর কেউ না থাকলে খিলখিল করে একা একা হাসে ভয়ঙ্কর একটা দৃশ্য দেখে প্রাণ কেঁপে উঠল একদিন শিউলির শাশুড়ির গ্রামের বাড়ির রান্নাঘরের মাচানে বড় বড় বস্তা তোলা আছে চালে সেটা নামাতে হলে অন্তত পক্ষে দুজন মানুষ লাগে একদিন উকি দিতেই শিউলির শাশুড়ি দেখল শিউলি এক হাতে বস্তা নামিয়ে সেখান থেকে চাল বের করছে হতভম্ব হয়ে গেল শিউলির শাশুড়ি ঠিক এমন সময় তার দিকে ফিরে মিষ্টি করে হাসলো শিউলি আত্মা উড়ে গেল তার কারণ সে স্পষ্ট দেখেছে শিউলির চোখের মণি দুটো টকটকে লাগ তার চোখের সামনে সে দুটো জ্বলছে গলা ফাটিয়ে একটা চিৎকার দিল সে না কাউকে বলা যাবে না এসব কোনো লাভ হবে না কারণ কেউ বাড়িতে ছিল না সে সময় আর কেউ শোনেনি সে চিৎকার শিউলির শাশুড়ি ঠিক করল তাকে এবার অন্য উপায় খুঁজে বের করতে হবে তাদের গ্রামের মন্দিরের পাশে থাকে এক ওঝা দশ গ্রামের মধ্যে কোনো ভূত আছর করলে সে তাড়ায় তার কাছে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই তার পরের দিন সে ওঝার কাছে গিয়ে হাজির হল শিউলির শাশুড়ি
জানি তুমি অনেক বড় বিপদে পড়াই আমার কাছে আইছো
আপনি কেমনে জানলেন বাবা
আমি বুঝতে পারি, বল সব ঘটনা খুইলা বল।
বাবা, আমার পোল আর বোর নিয়ে আমি বড়ই সমস্যায় আছি।
কইতে থাকো।
যেই দিন থাকতে পোলা বিয়া দিছি, আমার ঘুম যেন হারাম হয়েছে। পোলার বউটা কেমন যেন করে সারাক্ষণ, কেমন আজব আজব লাগে। মনে হয় যেন সে মানুষ না, তাই
কি করছে সে?
চোখের সামনে পলক না ফেলতেই রান্নাঘরের সব রান্না শেষ করে ফেলায়। আমার সামনে চাউলের বস্তা যেটা কোনো পোলাও তুলতে পারে না, এই দেশে মাসান থেকে নামায় আনে। গরম পাতিল ধরলে তার কিছুই হয় না। আর কেমন করে যেন কথা কয়, কেমনে যেন তাকায়। বাবা বাবা, আপনি আমার সাহায্য করেন বাবা, আমার পোলার লাগে কি ডাইনি ঘরে আনবা।
আমার একটু গুইনা দেখতে হইব যে সমস্যাটা আসলে কি।
দেখেন বাবা, শুধু আমার জ্যান ব্যাপারে উদ্ধার করেন বাবা, দেখেন আপনি।
সর্বনাশ, এইটা কি করছো তুমি?
কি হয়েছে বাবা, কি হয়েছে, তাড়াতাড়ি কর।
তোমার পোলার বউ তো কোনো সাধারণ মানুষ না, ও একটা ভয়ঙ্কর ডাইনি, সবাই রে কাঁচা চিবাইয়া খাইব। কি কইতাছি, পোলারে যদি বাঁচাইতে চাও আমার কথা শুনতে হইব তোমার।
আমি আপনার হগল কথাই শুনু, আপনি কইয়া দেন আমার কি কি করণ লাগবো।
তাইলে শুনো, তোমার আমি তাবিজ বানাইয়া দিতাছি, এটারে রান্নাঘরের হলুদের কোঠায় সারা রাত রাখবা, তারপর কাল সকালে এই তাবিজ তোমার পোলার গলায় পরাইয়া দিবা, তাহলে ডাইনি তার কোনো ক্ষতি করতে পারবো না। আর তুমি করবা কি, গভীর রাইতে চুলার থেকে আগুন নিয়া তাতে এই হলুদ আর মরিচ পুড়াইবা, তারপর তোমার পোলার ঘরের চার কোনায় রাইখা দিবা, তাইলে ডাইনির গায়ে জ্বলন ধরব।
ছেলের জন্য তাবিজ নিয়ে বাড়ি ফিরল শিউলির শাশুড়ি। এই তাবিজকে হলুদ মরিচ মাখিয়ে তারপর ছেলের গলায় পরাতে হবে। সেদিন রাতেই সবকিছু করে শিউলির শাশুড়ি, হলুদ মরিচ পোড়ায়, পুড়িয়ে ঘরের চার কোনায় রেখে দেয়। পরের দিন ভোরবেলা উঠে ছেলেকে খুঁজতে যায় সে, তাবিজ পরাবে বলে। তারপর রান্নাঘরে গিয়ে তন্ন তন্ন করে খুঁজেও তাবিজটা খুঁজে পায় না, প্রচন্ড ভয় পেয়ে যায় সে। তারপর দৌড়ে যায় ছেলের ঘরের দিকে, গিয়ে দেখে কাল রাত্রে যেসব জিনিস রেখে গিয়েছিল তার কোনো চিহ্ন নেই। হাঁপাতে হাঁপাতে দৌড়তে দৌড়তে সে ওঝার কাছে ছোটে, ঠিক করল এইবার ওঝাকে সে ডেকে নিয়ে আসবে। তারপর ওঝা নিজে হাজির হয়ে শাস্তি দেবে ওই ডাইনিকে।
নিয়ে আসো, ওরে আমার সামনে নিয়ে আসো।
সারো সারো, আমারে আমি নিজেই যাইতাছি।
তুই এখানে বয়,
কেন এইখানে কেন বাবু?
খবরদার, তোর এত বড় সাহস, আমার মুখে মুখে কথা, আমার ছোলাটা কই?
আমি কি করছি?
এখনই টের পাবি, দাঁড়া তোরে দেখাইতেছি।
হাত বাঁধতেছ কেন? আমার হাত বাঁধতে কেন?
এই নে এটা সুইকা, বল তুই কে? এই মরিচ পোড়া নে।
খবরদার, খুন করে ফেলাম, তোরে খুন করবো আমি।
দেখছো, আমি ঠিকই জানতাম তুই একটা ডাইনি, তুই এখানে কেন এসোস? জইলা যা, জইলা যা তুই। ব্যাপার কি, মরিচ পোড়া নাকি নিয়ে হাসতাছে?
তুই কি ভাবছিস, তোর এই মরিচ পোড়ায় আমি ভয় পাবো?
তোমার এই হাত বান্ধন খোলা আমার লাইগা কঠিন কাম। শৈলা যা, শৈলা যা, নয়তো প্রাণটা খোয়াবি।
কে তুই?
তুমি জীবনেও আমারে চিনতে পারবি না, কিছু করতেও পারবি না, দেখবি।
মা গো, বাবা গো, ছেড়ে দে, আমারে ছেড়ে দে।
আমার
মাপ করো, আমি কিছু করতে পারুম না। বাবা গো, মা গো,
বাবা।
সব কিছুই ঘটে কাশিমের সামনে। কাশিম এতদিন কিছুই বিশ্বাস করেনি, কিন্তু আজ চোখের সামনে যা ঘটল তা সে কিভাবে অবিশ্বাস করে? না না, তার এত প্রিয় শিউলি এমন হতে পারে না। মনের দুঃখে বাড়ি থেকে বের হয়ে আসে কাশিম। হাঁটতে থাকে যেদিকে দুচোখ যায়। হাঁটতে হাঁটতে সে চলে আসে গ্রামের বড় বট গাছটার কাছে। অবাক হয়ে দেখে সেখানে সাদা পোশাক পরে বসে আছে এক দাড়িওয়ালার দরবেশ বাবা। খুব পবিত্র আর শান্তিময় তার চেহারা। কেন যেন মনে হয় এই দরবেশ বাবা তার মনের প্রশ্নের উত্তর দিতে পারবে।
বাবা, আপনি কি করেন?
কিছু না বাবা, এই তো গাছতলায় বসে থাকি আর চিন্তা করি।
বাবা, আপনার কাছে একটু বসি।
তোমার মনটা খারাপ কেন বাবা?
জানি না বাবা, আমার বড় অশান্তি, বড় কষ্ট।
সংসারের কষ্ট?
হ্যাঁ বাবা। আপনি কি কইতে পারেন কি কইরে আমি আমার বিপদ থেকে মুক্তি পাবো?
কি বিপদ তোমার?
আমার বউ, তার উপরে জিনের আসর পড়ছে। কেমনে তাড়াইতে হইব আমি জানি না, কেন এমন হইল তাও বুঝতাছি না।
দুনিয়াতে কতই না রহস্য আছে, তবে সবকিছুর পিছনে কিছু না কিছু কারণ আছে বাবা, তুমি সেই কারণ খোঁজো।
আমি তো জীবনে কারো ক্ষতি করি নাই, তাইলে আমার সাথে কেন এমন হইল, কি কারণ এর পেছনে?
বাবা, অতীতের কথা ভাবো। এমন কিছু কি তুমি করছিলা যাতে কোনো মানুষ কষ্ট পায়? অন্যরে কষ্ট দিলেই মানুষের নিজের কষ্ট পাইতে হয়, এই তো দুনিয়ার নিয়ম। আবার অন্যের উপকার করো, নিজের কষ্ট দূর হয়ে যাবে।
আমি তো কিছুই বুঝতাছি না বাবা।
ভাবো বাবা, ভাবতে থাকো, উপরওয়ালা সব ঠিক করে দেবেন। হক মওলা।
কই যান আপনি বাবা?
আমার বিশ্রাম নেওয়া হয়ে গেছে, আবার পথে নামবো। তুমিও তোমার পথ খোঁজো, সত্যিকার চেষ্টা থাকলে নিশ্চয়ই পাবা।
কাশিম ঘরে ফিরে আসে, দেখতে পায় শিউলি খুব চুপচাপ ঘরের এক কোনায় বসে আছে। কাশিমের মনে হয় এত মায়াবী একটা মুখ শয়তান হতে পারে না, সে খারাপ হতে পারে না, নিশ্চয়ই কোথাও একটা রহস্য আছে, আর সেই রহস্য তাকে জানতেই হবে। তারপর আস্তে আস্তে কাশিম এগিয়ে যায় শিউলির দিকে।
শিউলি,
আমারে ডাকতেছেন?
হ্যাঁ শিউলি, তোমার সাথে কথা আছে।
যে কোন?
তুমি এমন হইয়া গেছিলা কেন সেদিন? আমারে সবকিছু কইবা কেন তুমি মাঝে মাঝে এমন করো? আম্মাই যা কয় সব কি সত্য?
কি কয়?
কয় তোমার উপর কিছু আসর আছে, তুমি নাকি মাঝে মাঝে পাগলের মতো করো। আর সেই দিন ওজা যখন আইছিল তুমি কেমনে এরম করলা? ওজা কেন পালাইল?
আমি জানি না, বুঝি না আমি। তয় আপনার কাছে আমারও একটা কথা জিগানের আছে।
কি কথা কও?
আচ্ছা, জোহরা নামে কাউরে আপনি চিনতেন?
তুমি জোহরার কথা কেমনে জানলা?
জানছি, কেমনে জানছি তা পরে কম। আগে কন, আপনি কেন তার বিয়া করেন নাই, কি দোষ আছিল তার?
তার কোনো দোষ আছিল না, বিয়াকরণের কথা ছিল তারে, কিন্তু তার বাবাই সেই বিয়া ভাঙ্গা দেয়। আমি অনেক অবাক হয়েছিলাম, কিন্তু কি করার আছিল আর।
আপনি ভুল জানতেন, তার বাবা বিয়া ভাঙ্গে নাই, ভাঙছে আপনার বাবা মাই।
কি কও এসব, তোমারে কে কইলই কথা?
আমি জানি আসল ঘটনা আপনি জানেন না, শুনতে চান কি হয়েছিল?
হ শুনতে চাই, যা জানো সব কও আমারে।
বন্ধুরা, আমরা প্রচন্ড ভয়ের মধ্যে আছি, আমরা অনেকটা গল্প শুনে ফেলেছি, অধিকাংশ গল্পই আমরা শুনে ফেলেছি আজকের কুয়াশার মূল কাহিনীর। আমরা বাকি আরো গল্প আছে, শেষটায় আমরা যাব, কিন্তু ছোট্ট একটা বিরতি নেব। তারপর অনেক বন্ধু লিখেছেন, অনেকে ভয় কাঁপছেন, খুব ভয় লেগেছে অনেকের, আজকে সাউন্ড ব্যাকগ্রাউন্ড সাউন্ড অনেক ভালো লেগেছে, অনেকে অনেক কিছু লিখেছেন। তো ঠিক আছে, ছোট্ট একটা বিরতি নিয়ে নিই, ফিরে আসছি। আমাদের লিখে পাঠাবার ঠিকানা আরো একবার জানিয়ে দেয়, 2221 যে কোনো মোবাইল থেকে, আর জেসমিনের ফ্যান পেজ এবং এবিসি রেডিওর ফ্যান পেজ আছে, সব SMS পড়ছি একদম গল্প শেষের পরে, কিন্তু আরেকটা অংশ বাকি আছে, অর্থাৎ শেষ পর্ব আমরা শুনবো ছোট্ট একটা বিরতির পর, সঙ্গেই থাকবেন। আস্তে আস্তে কাশিমের চোখের সামনে ভেসে ওঠে এক বছর আগের কথা। কি ঘটেছিল কাশিমের জীবনে, কেই জোহরা, আরে জোহরার সাথে শিউলিরই বা কি সম্পর্ক? তখনও কাশিমের বিয়ে হয়নি, কাশিমের মা তার জন্য পাত্রী দেখা শুরু করেছেন। জোহরার সাথে প্রথমে কাশিমের বিয়ের কথা হয়েছিল।
আপনি যদি মনে করেন আমার পোলারে আপনি এইসব কিছু দিতে পারবেন, তাইলেই আমি রাজি।
আমরা তো অত বড় লোক না, আপনি যা যা চাইছেন তার প্রায় সবই দেওয়ানোর চেষ্টা করছি। আমার যা কিছু আছে সব তো আমার মাইয়ার লাইগা, জামাইরে আমরা কোনো দিক দিয়ে কম যত্ন করুম না, কিন্তু কিন্তু হঠাৎ কইরে জোহরের আব্বার টাকা পয়সা জোগাড় করতে পারে নাই, আমাকে কয়েকটা বছর সময় দিলেই আমরা আপনার সব চাওয়া পূরণ করব।
না না, এই সব কথা কইলে তো আর হইব না, পাকা কথা কওয়ার সময় তো এই সব কর নাই, কয়েক বছর বইসা থাকতে হইব তা তো আগে কর নাই, তাইলে আপনার মাইয়াও আপনি কয়েক বছর বাদেই বিয়া দেন।
এই সব আপনি কি কইতেছেন বিয়াইন সাহেব, আইজ বাদে কাইল বিয়া, একটু দয়া করেন, মাইয়ার আমার সর্বনাশ হয়ে যাইব, বিয়া না হইলে মানুষের আমি মুখ দেখামু কেমনে?
আর ফকিরের ঘরে বিয়া দিলে আমি বা পাড়া পড়শির মুখ দেখামু কেমনে? না না, এইটা মোটেও সম্ভব না, এই ঘরে আমি আমার পোলা বিয়া দিব না।
বিয়ান সাহ, বিয়ান সাহেব একটু শোনেন বিয়ান সাহ।
না না না, কোন শোনাশুনি নাই, আমি এই ঘরে আমার পোলা বিয়া দিমই না, সম্ভব না।
আপনি এইভাবে চলে যাইয়েন না।
বিয়ে ভেঙে গেল জোহরার, যৌতুকের কাছে হার মানল আরেকটি মেয়ের স্বপ্ন আশা। কাশিমের মা কোনো কিছু না জেনেই চলে গেলেন, তিনি কত বড় একটা অপরাধ করেছেন তা তিনি বুঝতেও পারলেন না, আর কখনোই তিনি কোনো খোঁজও নিলেন না জোহরাদের। আর জোহরা, কি হলো তার কপালে?
মা, মা রে, মা গো, এ তুই কি করলি? আমাগো ছাইরা কেন চইলে গেলি তুই? কই চইলে গেলি তুই মা? আমার যে কত সাধা ছিল কিছুই তো পূরণ করতে পারলাম না আমি, এ তুই কি শাস্তি দিলি আমারে মা?
জোহরার জীবনটা যখন শেষ হয়ে গেল, কাশিমের মা কিন্তু তখন তার ছেলের নতুন জীবনের স্বপ্ন দেখছেন। কাশিমকে তিনি বলেননি কি হয়েছিল জোহরাদের বাসায়। কাশিম জানত জোহরার মা বাবাই এই বিয়ে ভেঙে দিয়েছেন, মন প্রচন্ড খারাপ করে তাই সে বসে থাকত সবসময়। কি করা উচিত তার জানে না সে। কাশিমের মা ছেলের মন খারাপ দেখে তাকে ভালো একটা মেয়ের সাথে বিয়ে দেবার কথা বলতে শুরু করলেন।
বাবা কাশেম, কি ভাবতেছ বাবা?
কিছু না মা, ভাল লাগতেছে না।
মন খারাপ হয়েছে তোমার বাবা?
না তো আম্মা।
আমি জানি বাজান, বিয়াটা ভাইঙ্গা যাওয়াতে তোমার মনটা খারাপ। তোমার লাইকা কত ভালো মাইয়া খুঁজে যাবাই করুম আমি।
আম্মা, হ্যাঁ বিয়াটা ভাইঙ্গা দিল কেন?
জানি না বাজান, মনে হয় ওরা বুঝতেই পারে নাই তোমার মতো পোলা ওরা জীবনেও পাইব না। নাইলে কি আর এমন করে? তুমি কোনো চিন্তা করো না বাবা, তোমার লাইকা মাইয়ার অভাব আছে।
কিন্তু আমি ভাবতাছি।
কি ভাবতেছ বাজান, আমারে কও খুইলা।
জোহরাগো বাড়ির জাম জিগামো কি হইছে? কেন তারা আমাগরে এমন অপমান করছে? আমরা তো তাগো কোনো ক্ষতি করি নাই।
না না বাপ, এইরা তুমি কইরো না, এইরা করা তোমার একদম ঠিক হইব না।
কেন আম্মা? তারা একদিন আগে বিয়া ভাঙ্গিয়া দিল, আর আমরা জানতেও যাইতে পারলো না তারা কেন এমন করলো।
না না বাপ, আমি চাই না তুমি যাও। ওই বাড়িতে গেলে আমি অপমান হমু। আমি একবার অপমান হয়েছি বাবা, তুমি কি চাও তোমার আম্মা আবার অপমান হোক? আমার মান সম্মানটা তুমি দেখবা না?
হ্যাঁ আম্মা, তোমার মান সম্মানটাই আমার কাছে বড়। ঠিক আছে, আমি এই গ্রামে কোনোদিন যাব না।
আমার বাপ ধন কত ভালা, আমি তোমার লাইগা সোনার টুকরা মাইয়া আনুম বাজান। দেখো এই বছরই আমি তোমার বিয়া দিমু।
ঠিক আছে আম্মা, তুমি যা কইবা তাই হইব।
এভাবে কাশিমের মা ছেলে নতুন করে বিয়ে দিলেন শিউলির সাথে। শিউলির বাবার টাকা পয়সা ছিল প্রচুর, তাই কাশিমের মা খুশি মনে এমন বউ ঘরে নিতে চাইলেন। শিউলির বাবা তার সব চাহিদায় পূরণ করেছিল, কিন্তু জোহরার আত্মা সেটা সহ্য করতে পারল না। প্রবল অতৃপ্তি নিয়ে সে ঘুরে বেড়াচ্ছিল মনে মনে। শিউলির পালকি যেদিন যাচ্ছিল সেদিনই শিউলির উপর ভর করে জোহরার আত্মা।
আমি সব বুঝতে পারছি, জোহরার কোনো দোষ আসিল না। ইল্লেগাই আম্মা আমারে যাইতে দেয় নাই, আর আমিও আম্মার কথা মাইন্যা নিছি। একবারও ভাবি নাই জোহরার আম্মা কেন বিয়া ভাঙব।
জোহরা তার পরের দিনই আত্মহত্যা করছিল, যেদিন তার বিয়া ছিল সেদিনই সে মইরা যায়।
তুমি কেমনে জানলা?
জানতে চান?
তুমি কি জোহরা?
হ, আমি সেই অভাগী জোহরা। বাইজা থাকতে কোনোদিন কারো ক্ষতি করতে চাই নাই, করিও নাই কোনোদিন। কিন্তু মইরা গিয়াও তো শান্তি পাইলাম না। সিরোডা কাল আমার মা বাবায় কষ্ট পাইব আপনি ভুল যাই না যাইবেন, আর আপনার মা বাপের মতো মানুষেরা না জানি আরো কত জোহরার জীবন শেষ করব।
জোহরা, জোহরা তুমি আমারে মাফ করে দাও। জোহরা আমারে মাফ করে দাও, তুমি আমার দোষেই তোমার এই অবস্থা। তোমার জীবনটা আমি শেষ করে দিছি জোহরা, বিশ্বাস করো। আমি যদি জানতাম তোমারে মরতে দিতাম না আমি জোহরা।
আমিও তো কারো ক্ষতি করতে চাই নাই, এমনকি শিউলিরও না, তার তো কোনো দোষ নাই। শুধু চাইছিলাম আপনার বাপ মায়েরে একটা শিক্ষা দিতে, তাগো মরার আগ পর্যন্ত জ্বালাইয়া যামু আমি। কেন তারা আমারে বাঁচতে দিল না?
জোহরা, জোহরা তোমার পায়ে ধরি জোহরা, তুমি তাগো আর কোনো ক্ষতি করো না জোহরা। শিউলিরে ছাইড়া দাও তুমি, শাস্তি দিতে চাইলে তুমি আমারে দাও। জোহরা সব দোষ আমার জোহরা, আমি জানি জোহরা আমার মা বাপে অনেক অন্যায় করছে, তাগো কোনো ক্ষমা নাই। কিন্তু আমি তোমার পায়ে ধরি জোহরা, তাগো শাস্তি দিও না তুমি, আমারে দাও আর শিউলিরে ছাইড়া দাও জোহরা।
আপনি ভালো লোক, তাই আপনার কোনো ক্ষতি আমি করুম না। শিউলিরেও আমি কোনো কষ্ট দেই নাই, কিন্তু আপনার বাপ মায়ের আমি কেমনে ছাড়ি?
আমার একটা অনুরোধ রাখো তুমি জোহরা, তারা আমার বাপ মা, তাগো কিছু হইলে আমিও মইরা যামু।
ঠিক আছে, আমার জীবনটা তো শেষই হইয়া গেছে, এক শর্তে আমি সব ছাইড়া চইলা যামু।
তোমার সব শর্ত মানতে রাজি আছি জোহরা, তুমি চাইলে আমার জীবনটাও আমি দিয়ে দিমু।
না, জীবন চাই না, চাই আপনি অন্য জীবন বাঁচান।
মানে?
মানে এই গ্রামে যেন আর কোন জীবন যৌতুকের লাইগা নষ্ট না হয়, আপনি সেই চেষ্টাই করবেন। কাউরে যৌতুক নিতে দিবেন না, অন্যায় ভাবে কাউরে কেউ যদি কষ্ট দেয় আপনি সেইটাতেই বাধা দিবেন। আর আপনার যখন পোলা হইব তার বিয়াতে যৌতুক নিবেন না।
আমি আমি কথা দিলাম জোহরা, এই গ্রামে আর কাউরে যৌতুক নিয়ে বিয়া করতে দেব না, সবাইরে আমি বুঝামু।
কথা দিলেন তো?
কথা দিলাম জোহরা। জোহরা, জোহরা, শিউলি, শিউলি, কি হইলো তোমার? শিউলি
অজ্ঞান হয়ে পড়ে যায়। শিউলি কাশিম বুঝতে পারে জোহরা চলে গেছে। দুঃখিনী জোহরার আত্মা কারো ক্ষতি করেনি শেষ পর্যন্ত। অনেক অনেক দিন পরের কথা, কাশিমের ছেলের বিয়ে হচ্ছে সেদিন। সবাই ভীষণ ব্যস্ত।
ওই তোরা কই গেলি? সবাই খাইছে কিনা দেখ। শিউলি আবার গেল কই? শিউলি, ওই শিউলি, কে কে ওইখানে?
ভালো আছেন
জোহরা? তুমি?
হ্যাঁ, আপনার ছেলের বিয়া না দেখা আমি যাই কেমনে?
জোহরা, আমি কথা রাখছি, আমার ছেলের বিয়ায় আমি কিন্তু যৌতুক নেই নাই।
আমি জানি, এই লেগায় তো আমি আইলাম শেষবারের মতো।
শেষবার?
হ্যাঁ, আপনারা ভালো থাকেন, সারা জীবন এইটাই ধইরা রাইহেন। মায়াডারে মায়াডারে কষ্ট দিন না।
কষ্ট দিমু না জোহরা। আরেকটা জিনিস কি তুমি জানো?
কি?
মাইয়াটা কিন্তু তোমারই ভাইয়ের মাইয়া, তোমার বংশের রক্ত, তারে আমি নিজের মাইয়ার মতোই আদরে রাখুম। তোমার প্রতি যে অন্যায় করছি তার কিছুটা হইলেও যেন শোধ করতে পারি।
আপনার উপর আমার কোনো রাগ নাই, আমি জানতাম আপনি পারবেন। অহন অহন আমারে যাইতে হইব।
জোহরা, তুমি শান্তিতে থাইকো, তোমার আত্মাও যেন শান্তি পাক।
বন্ধুরা, এভাবে শেষ হয়ে গেল আজকে কুয়াশার মূল কাহিনী। অবশেষে অতৃপ্ত জোহরার আত্মা শান্তি পেল এবং আজকের কাহিনীর নাম ছিল অতৃপ্ত আত্মা। আজটি লিখেছেন সিফাত মাহমুদ এবং নাট্যরূপ দিয়েছেন সিফাত মাহমুদ এবং অভিনয় করেছেন এতে কুমকুম, কুমকুম মৌ, সুমন, মঞ্জু, সাফরিন, নীলাঞ্জনা, রেহান, মনির, শাড়ি, নাদিরা, বর্ণা, রনি, সেতু এবং মঞ্জু। আর অভিনয়াংশ বা নাট্যাংশ পরিচালনা করেছেন শাগুফতা আবিদ শাড়ি এবং সাউন্ডে ছিলেন রনি ভাই। আমি তখন ভুল বলেছিলাম খালিদ, সাউন্ডে ছিলেন এবারে রনি ভাই, আমাদের সাউন্ডের রনি। আর পুরো কুয়াশা টিমকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং খুব সহজ সরল একটি গল্প, এই গল্পটি অতি প্রচলিত আমাদের গ্রামে, অতি প্রচলিত একটি পুরনো ভূতের গল্প বা ভৌতিক গল্প। এটা আমরা ছোটবেলা থেকে কিন্তু এই গল্প, এই ধরনের গল্প শুনে আমরা বড় হয়েছি, আমাদের অনেকেরই জানা এই গল্পটি। সেই গল্পটি আবার নতুন করে নতুন আঙ্গিকে কুয়াশায় উপস্থাপন করা হয়েছে। এই গল্পটি যে খুব পুরানো বা অনেকের না জানা কোনো গল্প সেটা কিন্তু নয়। অনেকেই প্রশ্ন করেছেন, অনেকে লিখে পাঠিয়েছেন, প্রত্যেকেই লিখেছেন যে খুব চমৎকার লেগেছে, অসম্ভব সুন্দর। একজন লিখেছেন মেহেদি যাচাবাড়ি থেকে, অসম্ভব সুন্দর গল্পটা, এত সুন্দর গল্পটা উপহার দেওয়ার জন্য অনেক ধন্যবাদ কুয়াশা টিমকে। আব্দুল আল হাদি লিখেছেন বসুন্ধরা থেকে, আপু আমিও আছি, তোমাদের শুনছি, অনেক ধন্যবাদ। নিপা লিখেছেন কাশিমের বাবা ও মা হয়তো কোনো মেয়েকে কষ্ট দিয়েছিল, সেজন্য ওই মেয়ে মারা যায়, কাশিম বউকে কি লিখেছেন আচর করে নাকি সেটা বোঝা যাচ্ছে না। সাকিব গাজীপুর থেকে লিখেছেন শিউলির বডিটা জোহরার আত্মা রয়েছে, এটা তো শেষে বোঝাই গেল। যাই হোক, সবাইকে আরো একবার, পুরো কুয়াশা টিমকে আরো একবার ধন্যবাদ জানাচ্ছি। খুব সিনেমাটিক গল্পটি, খুব একটি সাধারণ গল্প, কিন্তু এত চমৎকার করে তৈরি করা হয়েছে এবারে গল্পটি, শুনতে খুব ভালো লাগছে। আমার চোখের সামনে মনে হচ্ছে আমি একটু ভয়ের একটি ছবি দেখতে পাচ্ছি। অনেকে কিন্তু প্রচন্ড ভয় পেয়েছেন একটা পর্যায়ে, আমারও সাউন্ডের কারণে, অভিনয়ের কারণে, সবকিছু কেন প্রচন্ড ভয় লাগছিল, একবার মনে হচ্ছে উঠে চলে যায় এখান থেকে, বিশেষ করে পুকুর পাড়ের দৃশ্যে, তারপরে জোহরার কয়েকটা ডায়লগ, তারপরে শিউলি যখন ভয় পাচ্ছে, শিউলি যখন গলা পাল্টে ফেলে ওঝার কাছে গিয়ে, সেই সময় ভয় লাগছিল। শিউলির শাশুড়ি যখন রাতের বেলা বাইরে গিয়েছিল পুকুর পাড়ে, সেই সময়টা ভয়ের কিন্তু অনেকগুলো জায়গা ছিল এবং অনেকে প্রচন্ড ভয় পেয়েছেন, আমি সেগুলো পড়ব। তবে সোহানকে একটা স্পেশাল থ্যাঙ্কস দিতে চাই, এতগুলো পয়সা নষ্ট করবার জন্য, এতগুলো SMS পাঠাবার জন্য, এবং দুঃখের সঙ্গে জানাচ্ছি একটাও পড়ছি না। মোহাম্মদ রাসেল লিখেছেন কক্সবাজার থেকে, শামিন আপু বেড়াতে আসেন আমাদের কক্সবাজার, অবশ্যই যাব। রনি লিখেছেন, রনি এবং জাফরি লিখেছেন রূপগঞ্জ থেকে, আপু আমার একটু ভয় লাগছে। আর কে, ফুলবাড়িয়া থেকে রবিও লিখেছে, শামিন আপু আমরা পাঁচজন মিলে শুনছি, অনেক ভালো লাগছে। অবন্তিকা উত্তরা থেকে লিখেছেন গল্পটা জোস হচ্ছে। আর পারভেজ বনানি থেকে, শারমিন আপু তোমরা দুটো অনুষ্ঠান, তোমার দুটো অনুষ্ঠান শুনে কখনো SMS পাঠাই না, আজ পাঠালাম, আশা করি পড়বে। বাড্ডা থেকে পারভেজ লিখেছেন, শারমিন আপু কুয়াশা আমার প্রিয় গল্প হবে অনুষ্ঠানে, এটা আমার ফার্স্ট SMS, আমি আপনার প্রিয় ফ্রেন্ড। আচ্ছা আপু, জোহরার আত্মা নিশ্চয়ই তার উপর ভর করেছে। আচ্ছা হাবিবা লিখেছেন বার্থডে থেকে, আপনি গল্পটা অনেক সুইট, আমার গল্পটা শুনে অনেক ভালো লাগলো, এই গল্পটার জন্য তোমাকে থ্যাংকস, আপনি আমার একটা মনের মানুষ দরকার। ফয়সাল লিখেছেন বৌবাজার থেকে, চিটাগং বৌবাজার থেকে, কোটি টাকার কসম কুয়াশা অসম, অনেক ধন্যবাদ, চমৎকার SMS, আমি এক্সপেক্টই করিনি। শামিন আপু আজকের গল্পটা খুব ভয়ঙ্কর হচ্ছে, কিন্তু আমি ভয় পাচ্ছি না, কারণ আমার অনেক সাহস, এটা লিখেছেন মুনিরুজ্জামান। আচ্ছা ইয়াকুব লিখেছে, আপু তোমার কুয়াশা শুনলে খুব ভয় লাগে, তিলপাড়া ঢাকা থেকে। জীবন বাবু বলছি, তুমি কি রাতে বাসায় যেতে পারবে? তোমার কিন্তু ভয় করবে, একা একা থেকো না, একা একা থেকো না। আমি একা একা বাড়িতে যাব না, আমার বাড়িতে লোক থাকে, আমাকে এখান থেকে লোক পৌঁছে দিয়ে যায়, সুতরাং আমার ভয় পাবার কোনো কারণ নেই। নিপা লিখেছে, আপু জানো আমার 2 GB মেমোরি কার্ড হারিয়ে গেছে, গেছে সেখানে এতদিন যত কুয়াশা আহারে শোনাচ্ছে সেগুলো রেকর্ড ছিল, এখন আমার খুব মন খারাপ, আই এম সো সরি। আমি তোমাকে একটা 2 GB মেমোরি কার্ড দিতে চাই, তুমি একসময় আমাকে জানিও কখন আসবে ABC রেডিওতে, আমি তোমার জন্য একটা 2 GB মেমোরি কার্ড রেখে দেবো, আমি সবগুলো কুয়াশা আমি ডাউনলোড করতে হবে, তোমাকে কষ্ট করে ABC আর্কাইভ থেকে সেটা ডাউনলোড করতে হবে, কারণ আমার অত সময় নেই ডাউনলোড করবার, নাহলে আমি সেটা করে তোমাকে দিয়ে দিতাম। আই এম সো সরি ফর দ্যাট, বাট আমি তোমাকে একটা 2 GB মেমোরি কার্ড দিতে চাই, প্লিজ তুমি আমার সঙ্গে যোগাযোগ করো ABC রেডিওতে। আর এটাকে সোহানকে আমি ধন্যবাদ জানাচ্ছি সত্যি, কিন্তু সোহান একই SMS এতবার করে পড়া যায় না, একবার কিন্তু পড়ে দিয়েছি, সেই জন্য আমি কথাটা বলেছি তখন। অবর্ণ লিখেছে, সেরম হইছে শারমিন আপি, সেরম ভয় পাইছি আবার হাসছিও, থ্যাংকস কুয়াশা। হাসির কোনো কারণ নেই, কিছুটা দিয়েছি, এটা খুব সিনেমেটিক একটা গল্প, আমি যেটা বলছি খুব প্রচলিত একটি গ্রামের, খুব প্রচলিত একটি কাহিনী ছিল আজকে কুয়াশা, এটা অনেকেরই আমাদের জানা, কিন্তু খুব নতুন ভাবে অন্য ভিন্ন আঙ্গিকে আমরা কুয়াশা উপস্থাপন করেছি এই গল্পটি। বহুদিন যাবৎ আমার ইচ্ছে ছিল, যেটি সিফাত মাহমুদ আমাদের স্ক্রিপ্ট রাইটার পূরণ করেছে আমার ইচ্ছাটি এই কাহিনীটি নিয়ে। কুয়াশা এটা খেলছে জাহিন খান ফ্রম শান্তিবাগ, হ্যালো হ্যালো আমার কোকিল আপু, ভয়ে আমার কান্না আসছে, ভয় নাকি কাঁদে আবার অনেকে হাসেও। শামিন আপু ভয় পাইছি, খুব সুন্দর এন্ড মজার আপনাদের শোটা, থ্যাংক ইউ। এটাকে জেরিন, আমার ভয় লাগে নাই, ওকে ফাইন, তুমি অনেক সাহসী তাহলে। আলো লিখেছে মানিকনগর থেকে, আপু আমি ভয়ে হার্ট ফেল করব। গুলশান 2 থেকে মোহাম্মদ আনোয়ার লিখেছে, আপু অনেক ভয় পাচ্ছি। আর কে, অন্তরা আমি ধানমন্ডি থেকে, আজকের স্টোরিটা খুব মজা লাগছে। আচ্ছা ফয়সাল, বউবাজার এটা পড়েছিলাম, একই SMS এসছে অনেকবার, অথবা একইটা পাঠিয়েছেন অনেকবার। সীমা লিখেছে, আপু গল্পটা একদম ঠাকুরবার ঝুলির মতন, মজা পেলাম, ভয় না, আই লাভ কুয়াশা। সজীব লিখেছে, সজীব হাসান রাজ যাত্রাবাড়ি থেকে, শারমিন আপু
ডাইনি চরিত্রে অভিনয় কে করেছে প্লিজ তার নামটা বলবেন? শাড়ি শাগুফ তাবিজ শাড়ি যে আমাদের অভিনয় বা নাট্যাংশটা পরিচালনা করছে সে অভিনয় করছে ডাইনির অংশ। তবে এখানে আরেকটা বিষয় আছে, সে অংশে সে পরিচালনা করছে শিউলি চরিত্রে অভিনয় করছে কুমকুম, কারণ মাঝে মাঝে কুমকুমকেও ডাইনির চরিত্রে কথা বলতে হয়েছে সেরকম ভাবে। সুতরাং দুইজনই অভিনয় করেছে, বলছে জোহরার চরিত্রে শাড়ি অভিনয় করেছে, শিউলি চরিত্রে কুমকুম অভিনয় করেছে। মুন লিখেছেন, আচ্ছা না মুন কোথায় গেল, আচ্ছা তানবীর লিখেছেন নিউ স্কারেন থেকে, শিউলির শাশুড়ি হয়তো আগে কোনো পুত্রবধূর ক্ষতি করেছে, এগুলো অনেক আগে এসছে, একদম সঠিক ধরেছিলেন আপনি। মোমু মারমা চিটগং থেকে লিখেছে আপু অনেক অনেক ভয় লাগছে এখন, কি করব আপু এখন, এমনিতে আমি অনেক ভয় পাই, ঘুমও আসবে না ভয়ে। এতক্ষণে ঠিক হয়ে যাবে, সিরিজগুলো শুনতে শুনতে সময় কিছু সময় গান শুনতে পারো ঘুমের আগে, তাহলে তো খেলা চলছে খেলা দেখতে পারো, মাইন্ডে ডাইভার্ট করো অন্যদিকে, ভয়টা কেটে যাবে। এটা কে লিখেছে, নুসরাত লিখেছে আপু ব্যাকগ্রাউন্ড এর সাউন্ডটা বেশ লাগছে, গল্পটা শুনে যত না ভয় লাগে তার থেকে সাউন্ডটা বেশি ভয় লাগছে। আমাদের সাউন্ড এডিটরকে ধন্যবাদ জানাতে হবে, সাধারণত খালিদ আমাদের সাউন্ড এডিটরের কাজ করে থাকেন, চমৎকার কাজ করেন, এবারে কাজ করছেন রনি ভাই। কালিয়াকৈর গাজীপুর থেকে ডিজে জুয়েল, শামির আপু আমি অনেক ভয় পাচ্ছি, ওকে। পিয়াস বসুন্ধরা থেকে গল্পটা শাক চুননি আর বাকিটা আসেনি, আজকের মেইন স্টোরিটা অনেক মিস্টেরিয়াস ভয়ঙ্কর অ্যান্ড ইন্টারেস্টিং, আমার মনে হয় শিউলিকে কেউ মেরে ফেলেছে, শিউলির বেশ ধরে কেউ এসেছে, রাকিব। আচ্ছা আগ্রাবাদ থেকে রুবেল, হাই শামিন কেমন আছেন, আমি ভালো আছি। মৌসুমি লিখেছেন আপু জঙ্গলের ভূত বউকে মেরে বউ হয়ে প্রতিশোধ দিতে আসছে, না ঠিক সঠিক হয়নি, মেরে ফেলেনি তাকে। সাগর লিখেছে শাহজাদপুর থেকে, আপু প্লিজ আমার মেসেজটা অনিয়ার পড়বেন না, ওকে ওকে সরি, আমি কুয়ার সাথে ভয়েস দিতে চান, কিন্তু আপনি তো কোনো ঠিকানা বা কোনো ফোন নাম্বার দেননি আমাকে, আপনি যদি ভয়েস দিতে চান সেক্ষেত্রে আমি ওপেনলি বলছি আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে। আর এছাড়া আমি একটা কথা আবার জানিয়ে দিচ্ছি, আমি শেষে আরেকবার জানাবো, আমাদের কুয়াশায় স্ক্রিপ্ট লেখার প্রতিযোগিতা চলছে, খুব সম্ভবত চেষ্টা করব আগামী সপ্তাহে, আমাদের তিনজন প্রতিযোগী হবার কথা ছিল, সম্ভবত আমাদের বাছাই পর্ব চলছে, সে বাছাই পর্বে আরেকজন আমরা বিজয়ী পেয়ে গেছি, আমরা তিনজন বিজয়ীর নাম ঘোষণা করব আগামী সপ্তাহে, দুজনের নাম ঘোষণা করেছি, সম্প্রচারও করা হয়ে গেছে দুজনের গল্প, আগামী সপ্তাহে সম্ভবত তৃতীয় জনের গল্প সম্প্রচারিত হবে, তারপর আমরা আয়োজন করে তিনজনের পুরস্কার আমরা পুরস্কার দেব তিনজনকে ডেকে এনে কুয়াশায়। এরপরে এখনো চলছে কুয়াশার স্ক্রিপ্ট পাঠানোর প্রতিযোগিতা, এখনো চলছে আগামী আরো বেশ কিছুদিন চলবে আপাতত, কারণ আমরা খুব ভালো সাড়া পাচ্ছি, এত ভালো রেসপন্স পাবো আগে ভাবিনি। আর আমি শেষে ঠিকানা জানিয়ে দিচ্ছি এবং নিয়মগুলো জানিয়ে দিচ্ছি কি করে পাঠাতে হবে, আমি এই ফাঁকে আরো কিছু এসএমএস পড়ে নিচ্ছি। অমি লিখেছে মুরাদপুর থেকে, জুরাইন মুরাদপুর থেকে, আপু আমার সাথে এই রকম একটা বউ বিয়ে দিলে বেশ হতো, এখন যদি এরকম কপাল খারাপ থাকে তাহলে হতে পারে এরকম একটা। এইচআর সোহেল লিখেছে হালিশহর বান্দরবন হালি শহরে চিটগাং থেকে, শ্রামীণ আপু শিউলি আর উপর আচ্ছা আত্মা ভর করেছে, ট্রু ভেরি নাইস স্টোরি, থ্যাংকস কুয়াশা টিম অ্যান্ড থ্যাংকস শ্রামীণ আপু, ইউর মোস্ট ওয়েলকাম। মৌসুমী লিখেছে শাখারি বাজার থেকে, মৌসুমী নিয়মিত লিখছে, অনেক ধন্যবাদ মৌসুমী, আবার লিখবে। আচ্ছা পড়ি তুমি কি লিখেছো, হ্যালো শামিন আপু হাউ আর ইউ, আমার মনে হয় যাকে শিউলি মনে করা হচ্ছে সে আসলে শিউলি নয় কোন আত্মায়, একদম সঠিক। আনিকা রূপগঞ্জ থেকে, এগুলো আমি যেগুলি পড়ছি এগুলো অনেক আগে পাঠানো হয়েছে, যেহেতু আমরা গল্প চলাকালীন কোন এসএমএস পড়তে পারি না সেহেতু এখন পড়ে দিচ্ছে, অনেকে যারা হঠাৎ এখন হয়তো যোগ দিয়েছে তারা তো ভাবতে পারেন যেগুলো এখন কেন পড়া হচ্ছে। আনিকা লিখেছে রূপগঞ্জ থেকে, আপু ভিলেজের স্টোরি শুনে খুব এনজয় করছি, ভয়ও পাচ্ছি। রেজাউল লিখেছেন সাতকানিয়া থেকে, আমার মনে হয় ওটা শিউলি না, ও হচ্ছে জঙ্গলের মেয়েটা। কামরুল লিখেছে হোয়াট দ্য হেল, আই নো দ্য স্টোরি, মাই ব্রাদার ইউজ টু স্কেয়ার মি উইথ দিস স্টোরি,
এক বই গল্প আমরা অনেকেই শুনেছি, এটা বলুন খুব প্রচলিত একটি গ্রাম্য কাহিনী, ভয়ের কাহিনী, এটা আমরা অনেকেই শুনেছি। টুনটুনি সুমি ফতুল্লা নারায়ণগঞ্জ থেকে। আপনি আজকের ল্যাঙ্গুয়েজ গুলো খুব অন্যরকম আর এর জন্যই অনেক ভালো লাগছে, তাই থ্যাংকস কুয়াশা পুরো টিমকে। শারমিন আপু, আই লাভ কুয়াশা, আমি চিটাগং এ থাকি। আমি নামটা তো আসেনি, প্লিজ নামটা আরেকবার লিখে পাঠালে ভালো হতো। জিহান চিটাগং থেকে, চিটাগং নাজিরহাট থেকে। আপু ভেরি ইন্টারেস্টিং কুয়াশা, থ্যাংক ইউ। নাজলি আপু, গল্পটার শুরুটাই এত নাইস, না জানি বাকিটা কেমন হবে। আর এটা কে লিখেছে? এটাও চিটাগং থেকে। চিটাগং এ আমাদের অনেক বন্ধু, অনেক বন্ধু। শ্যামিন আপু, আই লাভ কুয়াশা, আমি চিটাগং এ থাকি। আমি গাহা গায়া কিসে চাকরি করি? ও এটাই লিখে, জাহাজে, জাহাজ বানান এরকম নাকি? ও মাই গড, আমি এখন সাগরের মাঝখানে জাহাজে বসে শুনছি আই লাভ কুয়াশা। থ্যাংক ইউ সো মাচ, ভেরি খুবই ইন্টারেস্টিং যে সাগরের মাঝখানে বসে কুয়াশা শোনা এই রাতের বেলা, দারুণ। বৃষ্টি চিটাগং থেকে, ছম গা ছমছম করছে আপু, বাট তোমার মিষ্টি ভয়েস শুনে তেমন ভয় লাগছে না। আই লাভ ইউ টু বৃষ্টি। হাই আপি, রুবেল চিটাগং থেকে, আজ লাইফের ফার্স্ট কুয়াশা প্রোগ্রাম শুনছি, আমার ভালো লাগার পার্সন মিম এর রিকোয়েস্টে, ভয় লাগছে কি করব, মিম বললো তাই শুনতে হচ্ছে। আর কক্সেস বাজার থেকে এমডি রিয়াদ লিখেছেন, হাউ আর ইউ শারমিন আপা, এই গল্পটা শুনে আসলে আমার একটা গ্রামের কথা মনে পড়ে গেল। আই এম ইউর নিউ ফ্রেন্ড, ওয়েলকাম নিউ ফ্রেন্ড। আবদুল্লাহ আল হাদি সোহাগ বসুন্ধরা থেকে, আপু আমি আমিও আছি তোমাদের শুনছি। আচ্ছা তো ঠিক আছে, আমাদের অনেক এসএমএস পাড়াও শেষে, দেখি লাস্ট এসএমএস কি এসছে, একবার রিফ্রেশ দিয়ে দেখি। এনিওয়েজ, আলামিন লিখেছেন জুরাইন থেকে, শ্যামিন আপু আই লাভ ইউ, থ্যাংক ইউ আলামিন। টিপু লিখেছেন বিক্রমপুর থেকে, খুব ভালো হয়েছে। তানজিম কাকরেল থেকে, ভেরি নাইস স্টোরি। মাহি লিখেছে, আপনি গল্প গল্পের স্টার্টটা পুরো শাকচুন্নির গল্পের মতো হচ্ছে। শাকচুন্নি, পেতনি, ডাইনি, এটাই তো মূল বিষয় ছিল, তো সেক্ষেত্রে হতেই পারে। আমি বলেছি গ্রাম বাংলা খুব প্রচলিত একটি ভয়ের গল্প নিয়ে আমরা আজকে গল্পটা শোনাবো বা শুনিয়েছি। ফয়সাল আপনি একবার লিখেছেন, লিখেছেন চিটাগং এর রিয়েল মার্ডার কেস হলে আপনাদের অনেক কষ্ট হয়, তারপরে প্লিজ উই ওয়ান্ট রিয়েল মার্ডার স্টোরি। আমরা কিন্তু মার্ডার কেসের গল্প অনেকগুলো রিয়েল শুনিয়েছি, আমাদের কাজ চলছে মার্ডার রিয়েল মার্ডার কেস নিয়ে স্টোরি করতে গেলে বা স্ক্রিপ্ট করতে গেলে প্রচুর খাটনি, প্রচুর অনেক ইনফরমেশন, অনেক কিছু গ্যাদার করতে হয়, তো সেক্ষেত্রে একটু সময় লাগে, সামনেই শুনতে পাবেন। আমি কিছুদিন আগে বলেছি, আর আমাদের যেহেতু স্ক্রিপ্ট লেখার একটা প্রতিযোগিতা চলছে, সেই কারণে আমরা আপাতত একটু স্থগিত রেখেছি সেই রিয়েল মার্ডার কেসগুলো, কিন্তু সামনেই আবারও আসবে। অনেক 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 পরিকল্পনা আছে কুয়াশা নিয়ে আমাদের আগামীতে। আপু আজকের কুয়াশা শুনে ঘুম হবে না, মংকিও চিং মারমা কাপ্তাই থেকে। টিপু লিখেছেন বিক্রমপুর থেকে, খুব ভালো হয়েছে, অনেক ধন্যবাদ টিপু। মাহিয়া লিখেছে, আপনি কি বলবো আমি, আপনি এটা একটা কি লিখেছেন গল্প, আজকের কুয়াশাটা এত ভয়ঙ্কর ছিল যে আমার গায়ের লোম দাঁড়িয়ে গেছে, এখন কি করব আপু। এটা লিখেছেন মাসুম নরসিংদী শিবপুর থেকে। কি করবেন আর, ঠান্ডা পানি খেয়ে ঘুমিয়ে থাকেন। স্টোরি ইজ ভেরি ইন্টারেস্টিং, হাট হাজারি থেকে। উর্মি কক্সেস বাজার থেকে এমডি কাউসেল লিখেছেন, হ্যালো আপু হাউ আর ইউ, আপনার প্রথম এসএমএস, আপনার প্রথম এসএমএস খুব সুন্দর হয়েছে। আমি এবার এসএমএস কোথায় দিলাম কাকে? টিপু বিক্রমপুর থেকে, খুব ভালো হয়েছে, অনেক ধন্যবাদ। আর রশিদ লিখেছেন মিরপুর থেকে, এসএমএসটা পড়ুন প্লিজ। পেয়ারুল ইসলাম লিখেছেন, হাই শারমিন আপু আপনার, না ভাই এটা তো খুব ব্যক্তিগত প্রশ্ন, এটার উত্তর আমি দিতে পারবো না। শাকিল লিখেছেন ময়মনসিং থেকে, থ্যাংক ইউ রনি ভাই, আচ্ছা রনি ভাইকে জানিয়ে দেব, অবশ্যই ধন্যবাদ তার প্রাপ্য। হানিফা ঢাকা থেকে, নাইস স্টোরি, ভেরি গুড। হানিফা হানিফা টিপু একই, সেলিম মাহমুদ রানা, আলী কদম বান্দরবান থেকে, আপু আমি আর আমার বড় বোন একসাথে শুনছি, খুব ভয় লাগছে। ঠিক আছে, এই ছিল, আরো প্রচুর আছে, আমি আর সময় নেই হাতে, কিন্তু যাবার আগে জানিয়ে দিচ্ছি আমাদের স্ক্রিপ্ট লেখার যে প্রতিযোগিতা চলছে সেখানে কি করে স্ক্রিপ্ট পাঠাতে হবে, অনেকে জানতে চেয়েছেন। স্ক্রিপ্ট পাঠাতে হবে, লিখতে হবে আপনাদেরকে 16 ফন্টে কম্পোজ করতে হবে, কম্পোজ করে 30 পাতা অর্থাৎ 30 পেজেস, মিনিমাম 30 পেজেস, তার উপরে যে পাতা হয়। পাঠাতে হবে আপনাদেরকে যে ঠিকানায় সেটা জানিয়ে দিচ্ছি। আমাদের দুটো অ্যাড্রেস আছে, একটা ইমেল অ্যাড্রেস আর একটা হচ্ছে মেইল অ্যাড্রেস। ইমেল অ্যাড্রেসে পাঠাতে হলে ইমেল অ্যাড্রেসে লিখে নিন এবিসি, সরি ইমেল অ্যাড্রেস হচ্ছে কুয়াশা FM, kuashaFM8920@gmail.com। আমি আবারও বলছি kuashaFM8920@gmail.com, এখানে আপনি ইমেল করে পাঠাতে পারেন। আর এবিসি রেডিওতে আপনি পোস্ট করে পাঠাতে পারেন অথবা এসে পৌঁছে দিয়ে যেতে পারেন। এবিসি রেডিওর ঠিকানাটা লিখে নিন, ঢাকা ট্রেড সেন্টার, এবিসি রেডিও, সেকেন্ড ফ্লোর, 99 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা। এই ঠিকানা আপনি পোস্ট করে পাঠাতে পারেন। তো ঠিক আছে, আজকে কুয়াশা এখানেই শেষ। আগামী সোমবারে আবারও কুয়াশায় নতুন গল্প নিয়ে হাজির হচ্ছে শারমিন। সবাই খুব ভালো থাকবেন, শুভরাত্রি।
This track was downloaded from FusionBD.com.